exclusively on FusionBD.com.
Royal Tiger Swing presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আরো একটি আনফোর এপিসোড আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জিকে ভিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে। এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিজিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাসান। 26 বছর বয়সী হাসানের জন্ম পটুয়াখালীতে। অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন হাসান। মায়ের হাতের রান্না হাসানের প্রিয় খাবার, তবে হাসান নিজেও ভালো রাঁধতে পারেন। সরল প্রকৃতির এই মানুষটি কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম হাসান রয়েছে আজকে জীবনের অপ্রিয় সত্য নিয়ে। হাসানের অপ্রিয় সত্য আমরা শুনবো।
বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। এসএমএস পোল, আমাদের সঙ্গে লিসনার পোল, যেটা ছিল সেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে, কারণ জিবিএস গ্রাউন্ড সেন্সর নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে। আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন। সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে, কিন্তু এসএমএস পোল আছে। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন, সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল সেগমেন্ট, এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব অপরাধী হয়ে ওঠার কারণ কি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার নাম হাসান, বাড়ি আমার বরিশাল পটুয়াখালী।
জি,
ছোটবেলা আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম।
কত বছর বয়সের গল্প বলছেন?
আমি তখন আমার বয়স বারো বছর।
বারো বছর? আচ্ছা, বাবা কি করতো আপনার?
আমার বাবা তখন মনে করেন আমাদের গ্রামের ভিতরে, মনে করেন আমার দাদা অনেক মানে ধনী ছিল, জায়গা জমি অর্থ সম্পদ অনেক ছিল।
আচ্ছা,
তারপর আমার চাচা বিবাহ করছে পাঁচটা।
আপনার বাবা কি করতো?
আমার বাবা তখন মাদ্রাসা একটা ডক্টরের চাকরি করতো।
আচ্ছা, মানে আপনাদের জমি জমা চাষবাস দিয়ে মোটামুটি ভালোভাবে চলে যেত। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমার বাপে দুইটা বিবাহ করছে, আমরা বড় ঘরে চার ভাই এক বোন, আর ছোট ঘরে তিন বোন এক ভাই।
মানে টোটাল সব ভাই বোন মিলে নয় ভাই বোন?
নয় ভাই বোন।
ঠিক আছে, আপনি মাদ্রাসায় পড়তেন বারো বছর বয়স যখন আপনার?
জি, বাড়ির সামনে মাদ্রাসায় লেখাপড়া করতাম, কিন্তু আমার বাপে মানে যা টাকা পয়সা রুজি সে তখন সে ছয় হাজার টাকা স্যালারি পাইতো।
জি,
তখন সেই ছয় হাজার টাকা মানে আমার আম্মাকে কোন মানে টাকা পয়সা দিত না, মানে আমার ছোট মারে কি মানে টাকা পয়সা সব দিত।
একই সঙ্গে থাকতেন? দুই মা একই সঙ্গে থাকতেন?
আমার ছোট মারে সে আলাদা বাড়ি করে দিয়েছে, আলাদা সবকিছু করে দিয়েছে, নতুন বাড়ি, আমরা পুরান বাড়ি ছিলাম। ঠিক আছে, আমাদের সংসারটা তখন একটু অভাব ছিল।
জি,
আর আমার যত জায়গা জমিন ছিল আমার দাদার, আমার চাচা পাঁচটা বিবাহ করতো, সে আবার জুয়া খেলাইতো, অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলাইতো, জমিন কলা দিত।
জি,
ঠিক আছে, তারপরে এই অভাবের সময় দেখা গেছে আমার আমাদের নানার বাড়ির অর্থ সম্পদ খারাপ না ভালো ছিল, তখন মাসের ভিতরে দেখা গেছে দুই দিনে আমরা নানার বাড়িতে ছিলাম, কারণ যেহেতু আমার আব্বা তো কোনো টাকা পয়সা দেয় না, জায়গা জমিন যেটু আসলো আমার চাচা সব বেচছে, আমার বাপে বেচছে, সব মনে করে নষ্ট করে ফেলাইছে, আমাদের সংসার অভাব। তখন আমি বারো বছরের সময় আমি ক্লাস তখন ফেরিতে পড়ি, আর আমার বড় ভাই ক্লাস এইটে পড়ে। তখন আমার বড় ভাই মনে করেন পালা, আমার বড় ভাই তখন ঢাকা এসে পড়ে, যেহেতু সংসার অভাব, ঢাকা এসে সে একটা মানে আমার বোন জামাইয়ের সাথে সে রাজমিস্ত্রি কাজ করে।
আচ্ছা, আপনার আপন বড় ভাই?
আপন বড় ভাই। আর আমার মাদারও ভাই আমাদের বাড়ির সামনে আবার একটা বাজার আছে, সে আবার সেখানে টেইলার্স কাজ করে।
আচ্ছা,
আর আমার ছোট ভাই তখন ছোট, তখন চার বছর বয়স, আবার মাদ্রাসা মনে করেন লেখাপড়া আমি অনেক খুব ফাস্ট দিলাম, এবং প্রতি সপ্তাহে সপ্তাহে মানে গজলের কবিতা, আর এটা একটা মানে হামতে না তৈতো, এটা মানে আমি ফার্স্ট হইতাম, মানে কণ্ঠ আমার অনেক ভালো।
ক্লাস থ্রিতে থাকার ঘটনা
বলছি, তখন মানে আমি ঢাকা যাবো, আমার আম্মা তখন আমার নানা বাড়ি গেছিল বেড়াইতে, বেড়াইতে যাওয়ার পরে আমি ঘরে একা, তারপর আমার আবার পাশের ঘরে আবার আমার এক ভাবি আর ভাইয়ের বউ, তারা আবার ঢাকার থেকে দেশে বেড়াইতে গেছে, তারাও সেদিন ঢাকা আসবে। এখন আমার প্ল্যান যে আমি পালাই ঢাকা এসে পড়বো।
আপনি ঢাকায় চলে আসার প্ল্যান করতে?
ঢাকার প্ল্যান এসে পড়বো, আমি দেশে থাকবো না।
কারণটা কি?
ঘটনা হয়েছে, দেখা গেছে মনে করেন আমার বাপে মানে একটা পাঞ্জাবি ভালো, অন্য সব স্টুডেন্ট যারা বন্ধু বান্ধব আছে তারা কত সুন্দর পাঞ্জাবি পরে মাদ্রাসায় যায়, কিন্তু আমি পুরান পাঞ্জাবি পরে যাই, কোনো কাপড় চোপড় কোনো কিছু পাই না, এবং দেখা গেছে আমার বাপের কাছে দশটা টাকা চাইলে আমি পাই না।
কিন্তু আপনার কেন মনে হলো যে ঢাকায় গেলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে?
ঢাকায় গেলে দেখি লেখাপড়া, আবার মনে করেন আমার এক ফুফাতো ভাই টাইটেল পাস করে সে মনে করেন চাকরির জন্য অনেক ঘোরাফেরা করছে, এবং সে বর্তমানে একটা মেয়েকে বিবাহ করছে।
একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, শ্রোতা যারা শুনছেন, এই যে আমাদের গ্রামীণ জনজীবন, কিংবা গ্রামীণ জনজীবন না, আমরা বলবো যে আমাদের পুরো বাংলাদেশের যে জনজীবন, সেখানে অনেক মানুষের ধারণা আছে জীবন পাল্টাতে হলে ঢাকাতে যেতে হবে। ইনফ্যাক্ট সোশ্যালি ইকোনমিক্যালি ইট ইজ ট্রু, কজ একটা কথাই আছে যে দেখবেন যে জন্মাতে হলেও ঢাকায় আসতে হয়, মরতে হলেও ঢাকায় আসতে হয়, এরকম একটা অবস্থা। এবং সিচুয়েশনালি আমাদের ঢাকাটা আসলে এরকমই, মানে যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের এই ঢাকা শহরেই আসতে হয়। আমরা আসলে আমাদের যেই নিডগুলো, প্রয়োজনগুলো, সেগুলোকে সেভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি সামহাও। ওকে, তো একটা ছোট্ট অবুঝ শিশু, কিশোরী আমি বলবো, তার মনের মধ্যেও একটা চিন্তা ভাবনা হচ্ছে যে ঢাকার জীবন মানেই হচ্ছে একটা রংচঙা জীবন, ওখানে গেলে আমার সাজ পোশাক, আমার জীবনাচরণ অনেকখানি পরিবর্তন হয়ে যাবে, যেটা হাসানের মধ্যে শৈশবে ছিল, ও হয়তো অতটা বুঝিয়ে বলতে পারছে না। ঠিক আছে, তো আপনার চিন্তা করলেন যে আপনি ঢাকায় চলে আসবেন,
তারপর আমাদের পাশের বাসার পাশে আমাদের ঘরের সাথে আমার চাচাতো ভাই এবং তার বাড়ি বউ তারা ঢাকা মানে আসবো, তখন আবার আমার কাছে তো ভাড়া নাই, তখন দুই হাজার আমি একের কথা বলতে
এসছি
ঢাকা যে আসবো, আমি কিভাবে আসবো, তখন আমার ওই চেঞ্জটা মানে ছিল না আরকি, মানে তখন যত বারো বছর বয়স, আমি ঢাকা যে কোথায় যাব, কই থাকবো, আমার বোন থাকে ঢাকা, আমি কই যে উঠবো, যে কোনো একজনের আমার আত্মীয় স্বজনের সাথেই তো যাওয়া লাগবো, নাকি হঠাৎ করে তো আমি যাইতে পারবো না। এখন দেখতে আসি তাদের কাছে যদি আমি বলি যে আমি ঢাকা যাবো পালাইয়া, তারা আমার যাইতে দেবো না। তারপর আমার আম্মা আবার মনে করেন আমাদের বাড়িতে এক ফুফাতো বোনের কাছে পঞ্চাশটা টাকা পাইতো, সে আবার বলছে যে পঞ্চাশ টাকা আইনা তোমরা বাজার বাজার ঘাট কিনে খাই। তারপর আমার ফুফাতো বোনের বললাম কি যে 50 টাকা মায় বইলে গেছে আপনার দিতে, 50 টাকা আমার দেন। তারপর সে আমার দিছে, দেওয়ার পরে তারপর বাসার চাবিটা আমার মাদার ভাই, সে আবার টেইলার্সে চাকরি করে বাজারে, তার কাছে আমি দিয়েছি। সে আমার মাদার ভাই বলে কি ব্যাপার চাবি দিয়ে যাস, কারণটা কি? আমি নানা বাড়ি যাইতে হইব, আমার অমুক খালু মানে সে যাইতে বলছে যে অমুক জমিন নাকি কয়লা দেবো নাকি এই ব্যাপারে আর কি কথাবার্তা বলবে, মানে একটা মিথ্যা কথা বলছে আর কি, ঠিক আছে। তারপর আমার ওই যে চাস্তু ভাই বাড়ির বউ, তারা মনে করেন রোয়ানা হয়ে গেছে গা, লঞ্চ 5:30 বাজে, ঠিক আছে, তারা রোয়ানা হয়ে গেছে গা। তাদের ঘন্টাখানি পরে আবার আমি অন্য গাড়িতে রোয়ানা হয়েছি, কিন্তু লঞ্চে যখন আমি উঠছি কিন্তু তাদের সাথে আমি দেখা করি নাই, কারণ যদি দেখা করি তাহলে আমার যাইতে দেবো না। আমার চাস্তু ভাই আমার দেখছে হঠাৎ করে অবাক হয়ে গেছে, কি ব্যাপার তোরে দেখছিলাম বাড়ি, তুই হঠাৎ করে তুই এই জায়গায়, কারণটা কি? আমি কি ভাই আমি ঢাকা যাবো, আমার ভাল লাগে না দেশ, দেন না সংসারের অভাব, কি করবো কন, লেখাপড়া করে কি হইব কন, সংসার এত অভাব, আমার বড় ভাই আমার ফুফাতো ভাই টাইটেল পাস করে আসে, কোনো চাকরি বাকরি পায় না, সে ফুটপাতে কাপড় বিক্রি করে। তারপর আচ্ছা কেউ ঠিক আছে তাহলে যাই হোক, তাইছো অসুবিধা নেই। তারপর সদরঘাট আইসা ওই আমার চাস্তু ভাই আবার তার মাদারো ভাইয়ের ভাই বউরে, সে আবার মিরাজি ব্যাগ থাকে, আর আমার ওই যে চাস্তু ভাই যে আরেকটা সে আবার থাকে উত্তরা, মানে বাইর বরে মিরাজি ব্যাগ দিয়ে যাইব, সে আবার উত্তরা চলে যাইব, ঠিক আছে। আমাকে প্রথম মিরাজি ব্যাগ নিয়ে গেছে, মিরাজি ব্যাগ নিয়ে যাওয়ার পর আমার বইনের আবার ফোন দিয়েছে, বইনের ফোন দেওয়ার পরে যে এরকম তোমার ভাই তো এরকম এরকম পালাইয়া বাড়ির থেকে আইসে পড়ছে, এখন কি কর। পরে আমার বইনকে আচ্ছা ঠিক আছে যেহেতু ভাই আইসে তাহলে আমার বাসায় নিয়ে আন। তারপর আমার চাস্তু ভাই নিয়ে গেছে, নিয়ে গেছে, তারপর আমার বইন অনেক কথাবার্তা বলছে যে আমার বড় ভাই দেশের থেকে আইআইটি পুরাইয়ে পড়ছে আর 2 ক্লাস পড়লে এসেছে পাস করতো, তোরে কইছিলাম লেখাপড়া করামু তুইও চলে আইসোস। তারপর আমার বড় ভাই সন্ধ্যার পরে আমার বোনাই কাজের থেকে আইসে আমার অনেক বকাবকি অনেক কিছু করছে যে বাড়ি চলে যা, তোরে মাইরে ফেলাবো, অনেক কিছু করবো, তুই আইসুস কি লেগা। তারপর আমি জিজ্ঞে করছি কি
প্রথম ঢাকায় আসে,
হ্যাঁ। তারপর হাঁটতে হাঁটতে একটু মানে বাজারের দিকে গেলাম, যাওয়ার পরে একটা চার দোকান নাস্তা পানি বানায়, তারপর লোকটার বলি ভাই আমার কি কাজে রাখবেন, সে বলে তুমি কি কাজ কাম পারো, আমি কি না আমি তো দেশের থেকে আসছি আমি তো কাজ কাম পারি না, ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো অসুবিধা নেই। তখন কাজ আমি করছি, বিকালে যাইয়া চা চো বানাইতে আসি, মানুষের খানা পিনা দিতে আসি। তারপর আমার খালাতো ভাই আবার দেখে ফেলাইছে, আমার খালাতো ভাই দেখে যাইয়া আবার আমার বাইরে এবং আমার বুনের আমার বুনাইরে বলছে যে এরকম এরকম তোমার বাইরে দেখছি অমুক দোকানে কাজ করে। তারপর আমার ভাই যাই আমার থাবড়াই থোবড়াই কলার মলার ধরে তারপর বাসায় নিয়ে আসি, ঠিক আছে বাসায় নিয়ে আসে। আমি যেহেতু ঢাকা আইসি আর দেশে যাবো না, যা হইব হইবই। তারপর ওই সকাল আমার সকালবেলা আমার ভাই বলে বিকেলে তুই লঞ্চে যাবি গা, আমার বইনের বলে তোর লঞ্চে উড়াই দিও বাড়ি চলে যাবো, ওই লেখাপড়া করবো না, আমার যেহেতু লেখাপড়া হয় নাই তোর লেখাপড়া করো। তারপর আমি সকালবেলা মনে করেন হাঁটতে 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 কোনো পারা আইসি। তারপর একটা মিষ্টির দোকান আমি বলছি ভাই আমার চাকরিতে রাখবেন, সে বলে মহাজন নাই, সে মহাজন আইলে তারপরে দেখা যাও সে চাকরিতে লওয়া যায় কিনা। তারপর আবার আরেকটা দোকানে গেছি, আলমদিনা নাম ছিল, তারপর বলে আলমদিনে বলে যে হ্যাঁ চাকরিতে রাখবো, তুমি 300 টাকা বেতন পাবা। আলমদিনায় এক মাস চাকরি করলাম, এক মাস চাকরি করার পরে তখন আমি কোনো ধূমপান কোনো নেশাপানি কোন জিনিসটা সেটা আমি জানি না। তারপর অনেক পরিশ্রম চাকরি এক মাস করলাম, আবার মমি সিং এর একটা ছেলে ছিল, সে আমার সিগারেট খাওয়ান শিখাইতো রাত্রে, আমি তো বলি যে ভাই আমি তো সিগারেট খাই না, হ্যাঁ খান অসুবিধা নাই সিগারেট খান অসুবিধা নাই, সে আমার সিগারেট খাওয়া শিখাইলো ওই এক মাস চাকরি করার পরে। তারপর মনে করেন আমি ওখান থেকে পালাই আইসে পড়ছি।
তখন কি আপনার বোনরা জানতো যে আপনি ঢাকাতে আছেন?
না জানতো না।
বাড়িতে কি জানতো?
বাড়িতেও জানতো না।
তার মানে আপনি পুরো নিরুদ্দেশ?
পুরো মানে আমি নিখোঁজ, মানে আমি কোথায় দেখেছি তারা কেউ জানে না,
খোঁজ খবর করতো না,
কোনো খোঁজ খবর না। তারপর মাইক দিয়ে অ্যালান্স করছে আমার জন্য, ঠিক আছে। তারপর আমি আলমদিনায় এক মাস ছিলাম, তারপর দেখে অনেক পরিশ্রম, প্লেট পুলের 2-3 টেবিল টুবিল মসতে অনেক বিভিন্ন রকম মানুষজনের কথা শোনা লাগে, ঠিক আছে। তারপর এক মাসের সেলারি নিয়ে তারপর আমি ওখান থেকে পালাই আইসে পড়ি। আইসে পড়ে রানিমল একটা হলে ছবি দেখে তখন 60 টাকা ছিল টিকিট, 6টার থেকে 9টা আমি শো একটা দেখছি। দেখার পরে তারপর আমার বোন যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমার আবার এক খালা থাকতো, প্রায় 10টা বাজে আমি গেছি, যাওয়ার পরে আমি ভয়ে ঢুকি না রুমে, আমি উঠানে দাঁড়াই রয়েছি।
কতদিন পরে বাড়ি গেলেন?
বাড়ি না তো ঢাকায়।
ঢাকায় কোন জায়গায় আপনি, কার উঠানে দাঁড়িয়ে আছেন?
মানে যেহেতু আলমদিনের ওখান থেকে তো পালাই আমি আসছি রানীমোহন ডেমরা, আমার বইনে থাকে এবং আমার খালা থাকে।
আচ্ছা, তো ওখানে কতদিন পরে আসলেন?
ওখানে এক মাস দশ দিন পরে আসছি।
এক মাস দশ দিন পরে এসে উঠানে দাঁড়িয়ে আছেন?
ওখানে মানে দশটা বাজে দাঁড়িয়ে এসে রুমে ঢুকি না, রুমের দরজা মানে চাপাই না।
আচ্ছা,
দাঁড়ায় রয়েছে। তারপর পাশের বাসার এক মহিলা আমার কলার ধরছে, চোর 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 চোর, ঠিক আছে, এই আমার খালা আইছে। খালা দেখে যে আরে যে আমার বইনপুর কি চোর 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 করুন। এরপর আমার বইন আইছে, ঠিক আছে, বইন আই আমার অনেকে পোষাইলো মোচাইলো, ভাই তুই এতদিন কই আসিলি, ঠিক আছে, তোর কোনো খোঁজ খবর নাই, আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি কিন্তু তোর পাই নাই, তুই কই গেছিলি, ঠিক আছে, অনেক মানে আর কি করছে। তারপরে আমার বলতে আছে তুই দেশে কি লেখাপড়া করবি না ঢাকায় থাকবি? আমি বলতে আছে আমি দেশে যাবো না, আমি ঢাকায় থাকবো। তারপর সারুলিয়া আবার একটা মানে হোস্টেল ছিল, তার নাম জামাই, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, সে আবার হাজির সাহেব দুইবার হজ করছে। তারপর ওই যে জামাইয়ের হোটেলে আমার আবার মনে করেন আমার বোন জামাই নিয়ে গেছে, সে হাজির সাহেবের দোকানে আর কি, যে আমার এটা শালা তারে একটা চাকরি দেন। আচ্ছা, হাজির সাহেব বললো কি তাহলে কালকে সকাল থেকে আসেন, ছশো টাকা বেতন, টেবিল মিস মার গেল একদম। তারপর সকালবেলা মনে করেন ডিউটিতে গেছি ছয়টা বাজে, দাঁড়িয়ে আমার ছোট মামায় নাস্তা খাইছে দোকানে। ছোট মামা আবার ছিল কন্ট্রাক্টর, সে আবার ঠাডালি বাজার এক হোসেন সাহেবের আবার কন্ট্যাক্ট দেরি করে, যেই দিয়ে সামনে নাস্তা খাইতে আছে আমি যাই সামনে হবে ঢুকমু, এই আমার বলে শালার বসালা তুই তো গেলি, এই কথা কইছে আর আমি বাসায় পড়ছি, আমার বোনের বাসায় পড়ছি। হ্যাঁ, আমার বোনকে কিরে কালকে না তোর বোনাই দিয়ে এলো দোকানে চাকরির ব্যাপারে, কারণটা কি? আমি তো যাই দিই ছোট মামায় নাস্তা খাই, এই কারণে আমি মানে বকবকি করছেন এসে পড়ছি। তারপর আবার রাত্রে যাই আমার বোনাই দিয়ে এসে ওই আজি সাহেব কি করছে, আজি সাহেব মনে করেন আমাকে দোকানে ডিউটি না করাইয়া তার আবার মনে করেন একটা পার্সোনাল একটা রুম আছে, সেখানে নিয়ে আমার তার শরীর টিপাইছে, ঠিক আছে। শরীর টিপানোর পরে তারপর আমার মনে করেন রাত বারোটা বাজে, তখন আমি ঘুমাইছি। ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আমার ডিউটি দিয়েছে, গেলাই দুই টেবিল মুছি আর বাসার থেকে মনে করেন খানা ফিনে আনি। তার ওয়াইফ ছিল অনেক মোটা, তার ওয়াইফ অনেক মোটা ছিল, এবং তার একটা ছেলের বড় ছেলের যে বাইর বউ ছিল সেই বড় ছেলের বাইর বউ এবং তার হাজবেন্ড ছিল বাহিরে, ঠিক আছে। আমি ওই বাসার থেকে খানা পিনা আনতাম আর ওই দোকানে ডিউটি করতাম, আর রাত্রে আমার কে ডিউটি দিত, রাত্রে ডিউটি দিত বলতে কি মানে আমি রাত্রে আমি দোকানে যদি দুই ঘন্টা ডিউটি করতাম বাকিটা আমি বাসায় ডিউটি করতাম।
বাসায় কি কাজ করতাম?
বাসায় মানে তার শরীর টেপ, তার ওয়াইফের শরীর টেপতাম এবং তার শরীর টেপতাম,
এইটাই ছিল আমার কাজ।
ওকে, আদি সাহেব মনে করেন আমার সামনেই তার ওয়াইফের সাথে এনজয় করতো, মিলামিশা করতো, ঠিক আছে, শরীর আমি টেপতাম, আদি সাহেবের পুরো সম্পূর্ণ শরীর টেপতাম, পুরো মানে উলঙ্গ, তার বউ উলঙ্গ, ঠিক আছে, সম্পূর্ণ শরীর আমার দিয়ে টিপাইতো। যাই হোক, তারপর মনে করেন ওখানে আমি আর মনে করেন আদি সাহেবের তারপর আবার হজে যাইবো, আমি ওখানে ছয় মাস ডিউটি করার পরে হজে যাইবো। তারপর মনে করেন হজে যাওয়ার পরে তার শালার দোকান বুঝাই দিয়ে গেছে, তার শালায় আবার ঠিক মতন আমাদেরকে বেতন দেয় না, স্যালারি দেয় না। তারপর আমি ওই দোকান থেকে চলে আসি। তারপর আমার খালা তবে কয় কি তাহলে করিম মেলে ক্যান্টিন আছে, ক্যান্টিন একটা চাকরি দিই, সেখানে দুই তিন মাস কাজ করি। সেখান থেকে আবার এক কারিগর বলে কি যে তোমারে আমি অন্য একটা দোকানে দেই, তুমি অন্য একটা দোকানে স্যালারি বেশি পাবা। তারপর স্টাফ কোয়ার্টার একটা দোকান আমার চাকরি দেয়, সেখানে আমি এক বছর চাকরি করি। পরে এই খালাতো ভাই আমার মানে একটা জায়গার নাম আছে গোলাঘাটা, একটা জায়গার নাম, এই গোলাঘাটা জায়গার নাম, ওখানে মনে করেন খারাপ মেয়েরা থাকে, রাত্রে সাতটার পরে অনেক মেয়েরা থাকে। আমার খালাতো ভাই বলে কি চল আজকে এক জায়গায় যাবো তোরে নিয়ে। আমি কি কই আস না চল যাম নিয়ে। তারপর মনে করেন ডিউটি মনে করেন ছয়টা বাজে সারছি, তারপর সাতটা বাজে ওই যে মনে করেন খারাপ মেয়েদের ওখানে নিয়ে গেছে, ওই খারাপ মেয়েদের সাথে মনে করেন দশ বারো জন সিরিয়ালে থাকে বিশ টাকা করে দেয়। তারপর সেই মেয়েদের সাথে রিলেশন করছি, রিলেশন করার পরে তারপর মনে করেন সেই করিম মেলের ক্যান্টিনে থেকে চাকরি ছাইরা আবার একটা চাকরি লইছি একটা হিন্দু মিষ্টির দোকানে, বারোশো টাকা স্যালারি ছিল। তখন ওই যে বাজি এবং ডাইল এটা নাস্তা তৈরি করতো, তখন ওই যে বাসার থেকে আমি বাজি ডাইল এবং পানি আনতাম। হ্যাঁ, পানি আনার পরে যে হিন্দু মহিলার যে ওয়াইফ, তার ওয়াইফটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, ঠিক আছে, কিন্তু ওই যখন আমি বাজি আনতে যাইতাম এবং ডাইল আনতে যাইতাম সকালে নাস্তার, ঠিক আছে, এবং রাত্রে আমি সারাদিন ডিউটি করতাম, প্লেট ধুইতাম, গেলাই ধুইতাম, টেবিল মুছতাম, তারপরে একদিন আমি পানি আনতে গেছি রাত্রে, আর ওই যে হিন্দু মহাজন সে তো বাসায়, সে বাসায় আমার বাদ দিয়েছে দিদি, আমি রামায়ণ দেখতাম দিদি, বাদ আমার বাদ দেশে বাদ দেওয়ার পরে বাদ খেয়ে আমি এবার চৌরিপুর একটু বইছি, ঠিক আছে, বর পরে তারপর মনে করেন দিদি আমার পাশে আবার বইছি, আমার পাশে বইসে আমার এই রানের উপর হাত দিয়েছে। দিদি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, ভালো দেখতে। পরে আমাকে কি ব্যাপার দিদি এরম করেন কি লেগে, তারপর মনে করেন ওই দিদির সাথে আমি রিলেশন করলাম। রিলেশন করার পরে এখন যত দিদির সাথে আমি ওই রিলেশন করছি,
এই দিদির সাথে আপনার সম্পর্কটা কি ছিল, দিদি তো তাকে বলতেন, মানে পরিচয়টা কিভাবে ছিল?
পরিচয়টা ছিল কিভাবে, আমি আমি বাসার থেকে ডাইল আনতাম এবং বাজি আনতাম, রাত্রে ডাইল বাজিটা বাসায় ফাঁক করতো দিদি, সেই ডাইল বাজিটা আমি আনতাম এবং দোকানের দোকানের পানিটা যে সেই পানিটা মানুষে খায়, সেই পানিটা একটা গাড়ি ছিল, ছোট চাক্কা একটা গাড়ি ছিল, সেই গাড়ির চাক্কাটা দিয়ে আমি রাইতে 8-9 বাজে পানিটা আনতাম, ঠিক আছে, পানিটা আনতাম। যখন দিদি আমাকে বাদ দিত, ঠিক আছে, তখন আমার বলে যে তখন আমার বলে হাসান তুমি এই টাইমে ভাত খেয়ে যাও, ঠিক আছে, তুমি পরে আমি ঘুমাই যাবো, তোমার দাদা আইসে পড়বো 10 দিকে, 11 দিকে তুমি এই টাইমে ভাত খেয়ে যাও।
ওই সময়টা থেকে মূলত ওনার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক?
যখন আমার বাদ দিত তখন দিদি ছেলে আমার দিকে চাইয়ে থাকতো, তখন আমার চেয়ারে অনেক ভালো ছিল। তারপর মনে করেন ওখান থেকে আমি মনে করেন মানে আরো 2-4 মাস চাকরি করে দিদির সাথে রিলেশন আমার 4-5 দিন হয়েছে। একদিন এক পিচ্ছে মানে পিচ্ছে আবার গেছে মানে বাজার নিয়ে গেছিল কাঁচামাল, তখন ওই দরজাটা মানে আটকানে ছিল দিদি আর আমি ভিতরে, ঠিক আছে, তখন আমরা দুজনে মানে তো মানে আলাপ সালাপ করতে এসে এবং মানে তখন ওই পিচ্ছি দরজা বাড়িয়ে গেছে, কাঁচামাল সবজি নিয়ে গেছে, মানে তখন রিলেশন করতে আসি, মানে রিলেশন করতে আসি, তখন মানে দিদি খোলে নাই, আমি বলছি দিদি এটা যেন আইসে দরজা পিটাইতেছি, অসুবিধা নেই মনে অন্য বার বাসায় বসে মানে এটা বলতে আসি। তারপর দিদি 5 পরে দরজাটা খুলছে,
বিরতির শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরবো। যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sasto Bolibo. Recharge yourself.
Mission impossible. To tune out of ABC Radio, FM 89.2. Cause that's how we do it. Addicted to, boosted by, complete that, only on ABC Radio, 89.2 FM, YouTube.
Royal Tiger Drink presents, Jaha Bolibo, Sabto Bolibo, recharge yourself.
বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজে আছে আর জি কিবরিয়া নামে। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি, ওকে হাসান যেখানটায় আমরা ছিলাম, তারপর
তারপর ওই পিচ্ছি মানে দিদির দরজা খুলছে, দরজা খুলে পিচ্ছি দেখে যে দিদির চুল মুল এবং কাপড় চোপড় মানে সব
বুঝতে পেরেছি, সিচুয়েশনটা বুঝতে পেরেছি। তারপর
তারপর আমার মনে একটা সন্দেহ লাগে,
এই পিচ্ছিটা কি হতো?
পিচ্ছিটা আমাদের দোকানে চাকরি করত,
আপনি যে দোকানে কাজ করতেন সে দোকানে ও কাজ করত,
সে আবার কাঁচামাল বাজার নিয়ে গেছে হঠাৎ।
এটা কিসের দোকান ছিল?
এটা মিষ্টির দোকান ছিল আর
এটা দিদির দোকান ছিল,
দিদির দোকান ছিল,
ওকে,
আর নাস্তা ব্যস্ত আর কি।
আচ্ছা, তারপর
তারপর আমার মনে একটা সন্দেহ মানে লাগছে, ঠিক আছে, তারপর আমি পানি নিয়ে যাই রাত্রে দোকানে ঘুমাইছি, ঘুমানোর পরে সকালবেলা আমি পালাই আমার বোনের বাসায় চলে গেছি, বোনের বাসায় চলে যাওয়ার পরে তারপর স্টাফ কোয়ার্টার আবার একটা দোকানে নিয়ে দোকানে চাকরি নিয়েছি, তখন আমার 1500 স্যালারি ছিল তখন 2004 চলে, আর তাদের দোকানে চাকরি করি তখন মানে ক্যাশে মানে মহাজনের বাড়ি ছিল অনেক একটু দূরে, জায়গাটার নাম হয়েছে যে পাইডি, আর আমি দোকান যেখানে
দিদির দোকান ছেড়ে দিলেন আপনি?
দিদির দোকান ছেড়ে দিছি,
মানে ভয় ছেড়ে দিয়েছেন?
ভয় ছেড়ে দিছি।
ওই সময়টাতে কি বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল?
বাড়ির
আপনার নিজের বাড়ির সঙ্গে?
বাড়ির সামনে বাড়ির সাথে যোগাযোগ মানে বলতে কি আমার বোনের এবং বোনের সাথে যোগাযোগ ছিল। তারপরে স্টাফ করার চাকরি করি, চাকরি করার পরে মহাজনের বাড়ি ছিল অনেক দূরে। তখন ওই মহাজনের বাজারে বসে সকালে নাস্তা পানি ব্যস্ত এবং লাঞ্চে সিঙ্গারা চমুচা ব্যস্ত, বিকেলে আলুর চপ বেগুনি ব্যস্ত, রাত 9টা 10টার পর দোকান বন্ধ হইত। তখন মনে করেন ওই কারিগর মনে করেন তেমনটা বেশি ভালো ছিল না। যখন মহাজন আমাকে ক্যাশে পেয়ে যাইতো তখন ওই কারিগরে 20 টাকা চাইতো 30 টাকা চাইতো তখন আমি দিতাম। তখন যেহেতু আমার বয়স ছোট সবার সামনে তো আমি সিগারেট খাইতে পারি না, তারপর আমি কি করতাম হয়তো টয়লেটে যাইয়া বা একটা দোকানে চিপে যাইয়া ক্যাশের থেকে টাকা নিয়ে 3 টাকা পিস করে খাইতেন।
এটা কিসের দোকান ছিল?
এটা দোকান ছিল নাস্তার দোকান।
আচ্ছা আচ্ছা।
আর ওই তাদের বাড়িতে 9টা 10টার বাজে দোকান বন্ধ করে বাড়িতে যেয়ে ঘুমাইতাম, আর ডাল বাজিটা বাড়িতেই তৈরি হইত। ঠিক আছে, তাদেরই বাড়ি স্থানীয়। আর তার দুইটা বোন ছিল এবং তারা 3 ভাই। তার একটা বোনের বয়স হবে কমপক্ষে 30, আর একটা বোনের বয়স হবে 22। কিন্তু বড় বোনের বয়স যে 30, তার চেহারার গঠনটা বেশি তেমন বেশি ভালো ছিল না, সে কালো। আর ছোট বোনটা যে যার বয়স 22 হবে সে একটু টেরা ছিল। আমি এবং কারিগর আমরা ওই বাড়িতে ঘুমাইতাম রাত্রে। সকালবেলা আমি ডাল বাজি গাড়ি পাইলে গাড়িতে নিয়ে আইতাম, মানে বালতিতে করে নাহলে হাইতে আসতো। তখন যত ওই কারিগর আমি এক রুমে থাকি আর একটা পিচ্ছি থাকে, তখন আবার তার আম্মা ছিল, তার বাপ ছিল, আমরা রাত্রে দিয়ে ভাত ভুত খাইয়া টিপি টুপি দেখে ঘুমাই যাইতাম। তখন আবার মনে করেন তার বড় বোন আবার আমাদের সাথে যাইয়া টিপি টুপি দেখতো। তারপর মনে করেন একদিন আমি রাত্রে, তখন তো মোবাইল টোবাইল কিছু চালাইতাম না, তখন তো মোবাইলের অনেক দাম ছিল। তখন ওই একদিনে ওই যে সেই বড় মেয়ে আমাকে আমাকে দেরকে ভাত দিয়েছে, অনেক বিভিন্ন রকমের চোরটা লুচ্ছে অনেক কথাবার্তি বলে, যত বয়স 30 বিবাহ হয় নাই অনেক কথাবার্তি বলে। তারপর মনে করেন আমরা রাত 12টা 1টা ছাড়া ঘুমাইতাম না। তারপর রাত্রে মনে করেন দরজা মানে খোলা, মানে না খোলা ছিল না, দরজা লাগানো ছিল, জানলা আছে একটা, ও জানলা খোলা ছিল গরমের দিন। তো তখন ওই জানলা দিয়ে আমার একটা লাঠিতে খোসা মারছে। খোসা মারার পরে আমি ভয় পেয়ে গেছি, আমার লগে যে কারিগর আর একটা পিচ্ছে আছে মানে ওরা আলাপ পাইনি, ফালতে উঠছি। আর আমি মনে করছি ভূত না কি বাসে বেশি আমার খোসা মারলো কে রায়। তারপরে জানলার ওখানে গেছি আর আমি হাতা হাত নিয়ে, এত রাত্রে কি ব্যাপার এখানে, কই দেবো তোমার কথা আছে। তারপর আমার বাইরে নিয়ে তাকে, তখন তো অন্ধ লাইট মানে অন্ধকার একটা জায়গায় নিয়ে তার সাথে আমার সাথে আর কি রিলেশন হয়েছে আর কি। তারপর ওখানে মনে করেন 4 থেকে 5 মাস চাকরি করার পর আমি দেশে চলে গেছিলাম। আমার এক চাস্ত ভাই, সে আবার উত্তরা থাকে, দাদা গার্মিস আছে সেখানে থাকে, তার আবার বিশাল হোটেল। তার হোটেলে মনে করেন বেশিরভাগ ওই যে বিদ্যুৎ কোম্পানির লোক, আশা কোম্পানির লোক, রাজু কুমার শিয়াল এবং আরো ওই যে অনেকে মানে সেনাবাহিনীর এরা কাস্টমার লাঞ্চে অনেক বিক্রি, সে এক টাইম দোকানদারি করতো, বিকেল 5টার পরে দোকান খুলতো। আমার কাজ ছিল কি মানে অলরাউন্ডার, মানে ধোয়া পাকড়ি করে দিতাম মাছা নাচ। তখন আবার ওই স্টাফ করে যখন আমি চাকরি করতাম, যখন বাড়ি গেছি না আমি, বাড়ি যাওয়ার পরে তারপর আমার মাই কইছিল যে আমার স্বাস্থ্য বাড়ি যে ও তো মনে করেন টাকা পয়সা কোনো কিছু রাখতে পারে না, সব তো ভাঙ্গে ফেলায় মোবাইলে, তাহলে তোর দোকানে নিস। ঠিক আছে, তারপর আমার এক ভাতিজা ছিল, ভাতিজার সাথে গেছি সেই উত্তরা। উত্তরা যাই মনে করেন ওখানে তার দোকানে চাকরি করতে আসি, তখন বেতন দিত আমার 2000 টাকা। 2004-এর কথা বলি, 5টা পরে দোকান বন্ধ করার পরে আমি মোদি দোকানকে মাল আনতাম, মোদি দোকান কাছে ছিল। আর রাজুকে একটা কমাল শেয়ার মার্কেট ছিল, এই কমাল শেয়ার পিছনে আবার পানির পাম্প আছে, পাইপ দিয়ে ওখান থেকে আবার দোকানে পানি আনতাম। সেই দোকানে সেই মনে করেন পানি আনতাম, সেই লোক আবার রাজু কমাল শেয়ার চাকরি করে, তার ডাকতো আমার চাস্তু ভাই ভাই, তাহলে তার মেয়ে হয় কি আমার ভাতিজ হয় না, যেহেতু ভাইটা কি। তারপর সেই পাম্পে আমরা সন্ধ্যার পরে আমি গোসল করতে যাইতাম, তার একটা মেয়ে ছিল, নাম ছিল সালমা। সালমায় আমার সাবানে মানে এস এম মানে এডি লিখে ধুয়ে দিত আর
কি। লিখতো সাবানে
এস, তার নাম যত সালমা
এস লিখে যেত,
এস লিখতো। ঠিক আছে, আমি ডেলি ডেলি কি ব্যাপার এডি লিখে। তারপর আরেকদিন আবার মনে করেন গোসল করতে গেছি পানি পুনি ভৈরা রাত্রে, সেই পাম্পে গোসল করতে গেছি আর দিয়ে সাবানের কেসের সাইডে একটা আবার একটা চিঠি, যে আপনার আমার খুব পছন্দ হয়েছে, আপনার খুব ভালো লাগে, আপনার সাথে আমার কথা আছে, মানে আপনার খুব ভালো লাগে, আপনি আমার চিঠির উত্তর দেবেন। তারপর আমি আবার রাত্রে আবার আমি আবার একটা চিঠি লিখলাম, লিখে আবার ওখানে আবার থইলাম। ও আবার চিঠি আবার নিয়ে মানে এরকম মানে প্রেম ভালোবাসা ওর ভিত্তি আমার ভিত্তি চলতে আছে। ও আবার আমার চিঠি নিয়ে কি করছে, একটা বস্তার ভিতরে আগে জমাইছে, সব জমানোর পরে তারপরে ওই বস্তার ভিতরে ওর আম্মা আবার পাইছে। ওর আম্মা চিঠি পাওয়ার পরে তারপর আমার একদিন বাসায় ডাইকে নেছে, কয় দেখো তোমার বয়স তো অল্প, আমার মেয়ের বয়স অল্প, তোমরা তুমি এইসব কাজ করো, চিঠি যে প্রেম ভালোবাসা করো এটা কিন্তু ঠিক না, আমি দেখেন আমিও কিন্তু খারাপ ছিলেন, আপনার মেয়ে আমার পছন্দ করে, আমি পছন্দ করি, ওরে যদি আমি বিয়ে করি ও সুখে শান্তিতে থাকতে পারবে। আর আমার যে চাস্তু ভাই যে ছিল সে কিন্তু অনেক চোরটা ছিল, সে অনেক প্রশাসনের সাথে তার বন্ধু বান্ধব ছিল, অনেক প্রশাসন নিয়ে সে বোর্ডিং এ যাইতো, এবং যেহেতু অনেক একটা গার্মিস আছে, গার্মিসের মেয়েরা ওখানে আসতো, তাদের সাথে সম্পর্ক ছিল, আবার যেহেতু সে পাঁচটা বাজে চলে যাইতো, পাঁচটার পরে দোকান বন্ধ। আর একদিন এক মহিলা আসছে অনেক সুন্দর হ্যান্ডসাম, এই আমার বাইরে খোঁজে, সে কই আমি অসুবিধা কি ব্যাপার, বাইরে পছন্দ হয় আমার পছন্দ হয় না, কয় না অসুবিধা কি। তারপর মনে করেন সেই লোকের বাউ করে ১০০ টাকা দিয়ে তার সাথে আমি আবার রিলেশন করি। স্বাস্থ্য বাইরে ওখানে তার আবার ব্যবহার কদিন খারাপ ছিল, একটু গালাগালি করতো সকালবেলা ইয়া মানে ঘুমেরতে একদিন দেরি তুলছে, অনেক বকবকি করতো, অনেক কিছু করতো। তারপর ওখান থেকে আবার চাকরি আমি বেশি দিন করি নাই, ওখান থেকে আবার চাকরি আমি ছেড়ে দিয়া নাজিমপুর একটা স্টান আছে, সেই স্টান আবার আমি চাকরি লইছি, নাইটে চাকরি লইছি, নাইটে পড়া বানাইতাম, তখন আমার ৩০০ টাকা স্যালারি দিত। তারপর ওখানে আমি চাকরি যত টাকা পয়সা আমি যা রুজু করতাম কামাইতাম, আমার ডেলির পয়সা ডেলি দিত। তারপর মনে করেন ওই মালিকের এক ভাই ছিল, সে মনে করেন আমরা যত নাইট ডিউটি করতাম, তারপর নাইট ডিউটি করার পরে দিনে ঘুমাইতাম না ঠিক মতো, কেন হলে ছবি দেখতে যাইতাম, আবার আবদুল্লাপুর একটা কামারপাড়া সুইচ গেট বলে ওটার আর কি, কামারপাড়া সুইচ গেট, মানে ওখানে আবার মনে করেন কিছু মানে পাড়া বলে ছোট ছোট রুম আছে, ওখানে ছোট ছোট রুম বলতে মানে ওখানে আবার দালাল থাকে, মেয়েরা থাকে, ছোট ছোট রুমের ভিতরে মনে করেন ৪টা ৬টা ৮টা ১০টা করে মেয়ে থাকে। তারপর ওই যে আমরা সেই মালিকের বাইকের সাথে আমি আবার যাইতাম ১০০ টাকা করে, মানে সেখানে আবার রিলেশন করতাম,
রিলেশন বলতে কি মানে ফিজিক্যাল সম্পর্কের
করতে মানে মিলামিশা।
ওকে ওকে
ঠিক আছে, মিলামিশা করতাম।
আপনি যে ধরনের সম্পর্কের মধ্যে খুব র্যান্ডমলি যাচ্ছেন, মানে বারবার যাচ্ছেন, আপনি কি জানতেন যে এই ধরনের সম্পর্ক করলে এটা বড় ধরনের অসুখ শরীরের মধ্যে আসতে পারে, এটা অনিরাপদ একটা সম্পর্ক? আমি
জানতাম যে
ওই সময়টাতে জানতেন,
এটা জানতাম যে আমি এটার স্ট্রোক হয় নাকি,
জানতেন আপনি?
এটা জানতাম এবং আমি আর কি করতাম।
ওকে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর
তারপরে কামারপাড়া যাইতাম, কামারপাড়া জায়গা ওই মহাজনের বাড়ির সাথে মানে যে টাকা কামাইতাম দৈনিক হাজিরা সকালবেলা নিয়া, হয়তো দেখা গেছে সিগারেট খাইতাম, কেননা ছবি দেখতাম, কেননা ওই যে কামারপাড়া ওই যে মেয়েদের সাথে মিলামিশা করতে যাইতাম, মানে এভাবে টাকা পয়সা সব ভাঙ্গে চুরে ফেলাইতাম, দেশে কোনো টাকা পয়সা দিতাম না। তারপর আমার বইনে কয় কি আমরা চার ভাই যেহেতু তাহলে যেহেতু টাকা পয়সা দেয় না, তাহলে ওর বিয়ে করাম, সংসারে যত একটা বউ লাগবো। এর ভিতরে আমার খালাতো বইনের সাথে আবার আমি সম্পর্ক করি, আমার খালাতো বই না বাকি আমার খালার খালো ছিল আবার গুড়ি, সে আবার মনে করেন এই যে ৬ মাস বাড়িতে থাকে এবং ৬ মাস মাজারে থাকে।
আচ্ছা,
ওই আমার খালাতো ভাই আবার কষায় কাম করে, খালাতো ভাই ৩ জন বড়রাই কষায় কাম করে, কষায় কাম করে যে টাকা পয়সা পায় গরু ছাদি মাদি আনে ওই দিয়ে সংসার চলে। ঠিক আছে, তারপর মনে করেন আমার খালাতো বোনের সাথে আমার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, হ্যাঁ খালাতো বোনকে আমি বিবাহ করবো।
সম্পর্কটা কিভাবে হলো?
সম্পর্কটা হলো কিভাবে, কিন্তু ছোট কাল থেকে আমার তো সম্পর্ক, যখন আমি নানাবারে যাইতাম তখন ওই খালাতো বোনের সাথে আমার সাথে সম্পর্ক ভালো ছিল।
ঠিক আছে, মানে সম্পর্ক থাকার পরেও আপনি এই ধরনের মেয়েদের সঙ্গে জড়িয়েছেন?
হ্যাঁ, তখন মানে মোবাইল তো ছিল না।
আচ্ছা,
তারপর ওই খালার বাসায় মনে করেন আমি বড় বড় রুই মাছের মাথা এবং মাছ এবং মানে অনেক ফল পাখি মানে নিয়ে খালার বাসায় উঠতাম, খালার বাসায় থাকতাম, এবং আমার বই না আবার অনুযোগ করতো যে কি ব্যাপার আমার ভাই আমার খালার বাসায় এত কিছু নিয়ে আমার বাসায় আয় না, ঠিক আছে কারণ দেখি। তারপর আমার খালা আবার মনে করেন বাসায় আবার কাজ করতো, ঠিক আছে, যত সংসার অভাব, তার হাজবেন্ড মাজারে মাজারে থাকে, গাঁজা খায়, ঠিক মতো রুজিমুজি করে না, আর আমার খালাতো ভাই তো কষাই চাকরি করে।
ওকে,
তারপর ওই খালাতো বোন মনে করেন একা বাসায়, তারপর মনে করেন আমার খালাতো বোনের আমি কি খাবা তুমি, আচ্ছা আমি হালিম খামো আর ফুচকা খামো, আমি আবার মনে করেন বিকেলে যে হালিম আর ফুচকা আনছি, ফুচকা এনে খাওয়াইয়া, তারপর তার সাথে হয়েছে আমি মিলেমিশে কর্ম হবে, পাশের এক মহিলা এসে দরজা ধাক্কা মেরে দেয়, আমি সেই মহিলা কিছু বলে নাই, তারপর আমি আমার বইনে আমার বিবাহ করাইব, বিবাহ করাইব আমার দেশে নিছে। দেশে নেওয়ার পরে আমার মামাতো বইনেরও আমি খুব পছন্দ করতাম, ঠিক আছে, পছন্দ করতাম। এখন আমার বইনে কইতেছে কি মায় কইতেছে আমি বিয়ে করলাম আমার মামাতো বইনের বিয়ে করুন, ঠিক আছে। আর আমার বাপ মায় আমার খালাতো বোন চেহারা হ্যান্ডসাম ছিল, ভালো ছিল, অনেক সুন্দর ছিল, ঠিক আছে, কিন্তু সে গার্মিসে লাগে, অনেক সুন্দর গার্মিসে লাগে, সে গার্মিসে চাকরি লেগে সে খারাপ হয়ে গেছে। তারপর মামাতো বোন আমার নানি অসুস্থ ছিল, তখন আমরা বাইরে বোনেরা খালারা সবাই দেশে গেছিলাম, তখন দেশে গেছি নানির দেখতে, তখন আর কি ওই যে আমার মায় আর আমার বাড়ির এক চাচায় আর মার আবার মনে করেন চাচতো ভাই, তারা আমার মামানির কাছে আবার প্রস্তাব নিয়ে গেছে আমাকে বিয়ে করাইবো, ঠিক আছে। তারপর আমার এই যে মামাতো বোন মাজার রোডে আছে, আমি বিবাহ করবো সরোডারে, মাজার রোডায় আমার আমার যে চাচতো ভাই সে প্রস্তাব নিয়ে গেছে, আমার বোনের বিষয়ে যে প্রস্তাব নিয়ে আসবে আর জুতা দিয়ে পিডাম এই কথা বলছে। তারপর আমার খালাতো বোন খুব মানে খালাতো বোন তখন গেছিল, ঠিক আছে, খালাতো বোন আমার আমার সাথে বিয়ে বোনের জন্য অনেক পাগল ছিল, কিন্তু আমার গার্জেনরা রাজি ছিল না। আমার আম্মার মামাতো বোনটা আনার কারণটা ছিল কি, যখন আমার চাচায় মানে যেহেতু পাঁচটা বিয়ে করছে জায়গা জমি কওলা দেয় আমার বাপে কওলা দেয়, তখন আমার মামার আবার অনেক টাকা পয়সা ছিল, তখন ওই আমার মামারে দিয়ে 32 কাঠা জমিন আমার মায়ের রাখাইছি।
ওকে,
যেহেতু আমার ভাই বাইরের দিয়ে যদি আমি জমিনটা রাখাই ভবিষ্যতে আমি উল্টাই পাল্টাই খাইতে পারবো এবং ভাইতে আমি নিতে পারব, যেহেতু অন্য জায়গায় যদি বিক্রি করে পালাই তাহলে আমি এটা পাবো না,
ওকে,
ঠিক আছে। যেহেতু আমি বাপের বাড়ি দিয়ে যদি কোনো জায়গা জমিন পাই আমি উলট পালট করে চেঞ্জ করে খাম, 32 কাঠা জমিন আবার রাখাইছে, মামাতো বোন যদি আমি আর কাছে বিয়ে দিতে বিয়ে করাইতে পারি তাহলে জমিন আর কি আমি পাবো আর কি, আমার মার ইচ্ছা ছিল,
ঠিক আছে।
তারপর আমার বোন জামাই আবার সে রাজমিস্ত্রি, তো আমার বোন জামাই আবার মনে করি একটু সরল সোজা আর কি, আর আমার বোন বোন আবার একটু হ্যান্ডসাম চালাক, কিন্তু আমার বোন আবার আমার বোন জামাই তেমন বেশি পছন্দ করে না, ঠিক আছে। আমার বোন জামাই আবার মনে করেন এই যে দাসগ্রামের খ্যাত খেলার লোক আছে না সেরকমের আর কি, মানে দিনটা 24 ঘন্টা খাটতে পারবো কিন্তু সরল সোজা আর কি, সরল টাইপের আর কি। তারপর আমার বোনাইরে বিদেশ পাঠাইবো, ওই বাড়িতে ভাড়া থাকে, ওই বাড়িতে এক মহিলার হাজবেন্ড বিদেশ থাকে, সেই হাজবেন্ডের নাকি লোক নেব 3.5 লাখ টাকা ওমান গ্যাস, আমার বইনে মনে করেন 3.5 লাখ টাকা কোথায় পাইব। তারপর আমার মায় কি করছে, যত যাই জিনিস আসল বাড়ির সবার যাই জিনিস বন্ধক দিয়া 1.5 লাখ টাকা আনছে, 1.5 লাখ টাকা আনছে, আর আমার এক ফুবতো বোনের কাছ থেকে আরো 1 লাখ টাকা আনছে লোক নিতে, ঠিক আছে, যেহেতু বিদেশ যাইব বিদেশ গেলে টাকা মানে দিতে পারবো আর কি, ঠিক আছে, লোক মিলে 3.5 লাখ টাকা আর কি জোগাড় করছে, জোগাড় করে আমার বোন জামাইরে বাইরে পাঠাইছে, ওমান পাঠাইছে। ওমান পাঠানোর পরে তারপর আমার বইনে আবার এক লোক আবার মনে করেন বাউনিতে চাকরি করে মিলে, ঠিক আছে, তার সাথে আবার একটু সম্পর্ক ছিল, আমার বোন জামাই আমার আবার ভাগ্নি ছিল দুইটা। তারপর আমার বইনে ওই লোকটার সাথে সম্পর্ক করতো, বাসায় আইতো, ফল পাখি নিয়ে আইতো, অনেক কিছু নিয়ে আইতো, কথাবার্তা বলতো আমার বোনের সাথে। তারপর মনে করেন আমার বোন জামাই 4 মাস হয়ে গেছে কোনো টাকা পয়সা পাড়ায় না, ওমান গেছে 4 মাস হয়ে গেছে। তারপর একদিন বলো একদিন ফোন করছে হঠাৎ করে বলে কি যে আমি বাংলাদেশে এসে পড়ুন, আমার বই না এসে তুমি তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার মাইরে আলাম জব করে ভালাম,
কি বলছি তা
আমার বই নেই,
ওকে,
তোমার 3.5 লাখ টাকা দিয়ে পাঠাইছি মানুষের ধার কর্জ করে টাকা দিয়ে পাঠাইছি, তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার জব করে ভালাম, আমি কয় কি করবো এখানে কাজ নাই কাম নাই, এখানে 4 মাস ধরে কাজ করছি, এখানে কাজ হ্যান্ড ওভারের আগে কন্ট্রাক্টরে টাকা নিয়ে পালাই গেছে গা, বোন জামে হাসা কয় না মিশা কয় সেটা তো আমরা জানি না,
ঠিক আছে।
আমি আবার জিগেলাম একদিন আবার হঠাৎ করে আমার বোন জামাই মনে করেন এ কথা মনে করেন বিদেশ 15 দিন আগে যেহেতু বলছে ফোন করে 15 দিন পরে হঠাৎ করে সে বাংলাদেশে এসে বসে, আমার বোন জামাই হঠাৎ করে এসে বাসায় উঠে, বাসায় উঠে আমার বইনেহারা ভাগ্নিয়ারে দেখে সবাই অবাক, আমার বোনে তো ফিটে করছে 3.5 লাখ টাকা সবাইকে ধার কর্জ করে করে পাড়াইলাম, 4 মাস হলো কোনো টাকা পয়সা পাড়াই নাই, কারণ নাকি আর যেহেতু সে বাংলাদেশে আইসে আমরাও কোনো টাকা পয়সা পাড়াই নাই, সে বিমান ভাড়াটা পাইলো কোথায়, ঠিক আছে। তারপর আমরা প্রশ্ন করলাম যে আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন, সে বলছে আমার সাথে আরো দশজন ছিল, আষ্টজন আইসে পড়ছে এখানে। ঘটনা হয়েছে এক কন্ট্রাক্টর 50 জন 40 জন একটা সেকশনে দেয় আর কি, সিগনেচার দিয়া। আমি 1 জন লোক দিলাম এই ডিপার্টমেন্টে, ঠিক আছে, কাম হ্যান্ড ওভার যখন হবে তখন পয়সা পাইব। তারপর গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাইতো, তাদেরকে আবার দিয়ে যাইতো। তারপর হ্যান্ড ওভার কাজ জগত, কালকে হ্যান্ড ওভার হবে, আজকে মনে করেন ওই কন্ট্রাক্টর টাকা নিয়ে চলে যাইতো। কেন আসলো মহাখালী, কেন সে চলে গেছে উত্তরা, বাসা মোবাইল টোবাইল সব চেঞ্জ করে ফেলাইতো, ঠিক আছে। তারপর আচ্ছা আমি বললাম যে চেঞ্জ করে যত ফালাইছে মোবাইল টোবাইল টাকা পয়সা, কিন্তু আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন? আপনার তো বাংলাদেশের থেকে কোনো টাকা পাঠানো হয়নি। কয় তারপর ওখানে একজন তাদেরকে কি জানি বলা হয়, মানে বাড়িওয়ালাদেরকে কি জানি বললো, নামটা আমার মনে নেই সঠিক, মানে তার হাতে পায়ে ধরে নাকি অনেক কান্দাকাটি করছে, আবার খাজুর গাছ আছে কিনা সারা রাত খাজুর খাইছে, খাজুর খাইয়ে রয়েছে। তারপর নাকি ওই বাড়িওয়ালা আর কি মনে করেন টাকা পয়সা দিয়ে নাকি আমার বুঞ্জামের আর কি বাংলাদেশে পাঠাইছে।
আচ্ছা
আচ্ছা, যাই হোক, বুঞ্জামের মনে করেন বাসা থেকে বাইক করে দিছে,
এই পর্যায়ে বাসা থেকে বের করে দিল।
হ্যাঁ, বাসা থেকে বের করে দিছে। তাই সে দেশের বাড়ি যাইয়া, তার বাড়িতে যাইয়া তার বাড়ির মাদার বাড়ির সাথে ব্যবসা বাণিজ্য করছে, গাছের কাম কাজ করছে। 6 মাস ধরে কোনো খবর নেই তার, আমার বোনও কোনো কথাবার্তি কয় না। একদিন আমাকে বাড়িতে আইসল আমার মার কাছে সন্ধ্যার পরে, আমার ছোট ভাই আবার লাড়ি দিয়ে পিটাইছে।
ওহো,
বুঝছেন, তুই এত টাকা দেনা করে পাড়াইছি তোর বিটাস, পিড়ে মিড়ে খেদাই দিস। তারপর আমার মায় পরে কথা, জামাই জায়গা জমিন যা আছে মোটামুটি কলম ওলা দিয়ে কিছুটা বেনা ফিনা শোধ করছে আর কি, সেখানে কাজ কাম করে ঠিক মতোরে। আর আমার বইনে আমার বিয়ে করাইবো এক লোক ছিল জাহাঙ্গীর করে নাম, সে মনে করেন যাত্রা বাড়ি আরো মাছ দিত। তখন ওই জাহাঙ্গীরের সাথে আমার বোনের সাথে পরিচয় হয়েছে, তখন আমার বোন জামে কিন্তু ছিল বাহিরে।
আচ্ছা,
তারপর ওই জাহাঙ্গীর যাত্রা বাড়ি যত মাছ দিতে আসতো আমার বোনের বাসায় আসতো কিন্তু জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর আমরা চিনতাম না। তারপরে জাহাঙ্গীর বলে যে জাহাঙ্গীর ভাই আমার বাইরে তো বিয়ে করামু, তো মাইয়া দেখছেন। ওই মাইয়ার তো অভাব নাই, আমার শ্বশুর বাড়ি অনেক মাইয়া। তারপর আমার বোনে মাইয়া দেখতে গেছে, কিন্তু কই আমার বোনে যে মাইয়া দেখতে গেছে, কিন্তু মাইয়া দেখছে চাচতো বোন, কিন্তু মাইয়া দেখছে দেখছে একটা, আমার দিয়ে দিয়েছে আর একটা।
বুঝলেন কিভাবে?
বুঝলাম কিভাবে সেটা আমি বলতে আসি।
জি,
তারপর আমার বোনে বাড়িতে আসছে, তারপর আমার মায় বলে যে কি ব্যাপার, কেমন দেখলি মাইয়া? আমার আবার পছন্দ ছিল কি যে গোল গাল চেহারা একটু লম্বা ছিল মাইয়া, ঠিক আছে, হয়তো সে কালো হোক আর ফর্সা হোক যাই হোক, মানে একটু লম্বা ছিল গোল গাল চেহারা, মানে এটা আমার পছন্দ ছিল। কিন্তু মাইয়া মানে দেখছে একটা, আমার দিয়া দিচ্ছে আর একটা। যাই হোক, আমাদের কথা ছিল আমাদেরকে দেড় ভরি স্বর্ণ দেবো, খাট চুকিয়ে দেবো, 100 জন মানুষ খাওয়াইবো, ঠিক আছে। তারা বলছে যে তারা আবার আমার দেখতে আইছে, আমার দেখে তারা তাদের পছন্দ হয়েছে, বলছে আমরা পরবর্তীতে জানাবো। তারপর 2 দিন পরে জানাইছে যে হ্যাঁ আমরা রাজি, ঠিক আছে। তারপর এখন মনে করেন আমরা কেনাকাটা অনেক কিছু করে মানে আনলাম আর কি, ঠিক আছে। কেনাকাটা করার পরে তারপর মনে করেন আমরা 100 জন বরযাত্রী যামো খাইতে, বউ উড়াই আনবো, ঠিক আছে। কলমা কামিন আবার আমাদের বাড়ির সামনে আবার মসজিদ আছে ওখানে হয়েছে। এখন আমার এক জামাই মানে আমরা আমার ফুবুর মানে হাজবেন্ডের আমরা আবার জামাই বলি, আমরা আবার জামাই বলি কেউ ফুবা বলে। তারপর ওই যেহেতু আমরা গাড়িতে যাইতে আসি, তখন আমার ওই জামাই বলে কি ফেরদাউস কি ব্যাপার, মাইয়া কেমন দেখলি? কয় যে আমি তো মাইয়াই দেখিনি। কয় আমি কয় কি কস মাইয়া দেওয়াস নেই মানে? কয় মাইয়া দেখছি এই মাইয়ার স্বাস্থ্য বোন দেখছি, এই মাইয়া দেখিনি। এই মাইয়া বলে সরে গেছে বেড়াইতে, গেছে বরযাত্রী মাইয়া আমরা উঠাই তারপর রাত করে আনছি। তখন তো দেশ গ্রামে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, চারাগের বাতি জ্বালাইতাম। তারপর মনে করেন আমাদেরকে উজুমুজু করাই, আবার আমাদেরকে মহরমের দাবি ডুবি আমার নানি আছে বাবি আছে তারা সারাইলো। তারপর ওই মেয়ের সাথে আমি সারা রাইতে, মানে আছে না যে একটা মানে মেয়ের পড়া অনেক জামাই অনেক মানে স্বামী স্ত্রী অনেক প্রশ্ন করে তুমি কজনের সাথে প্রেম করছো ভালোবাসো,
এগুলো জিজ্ঞেস করে নাকি?
মানে ও জিজ্ঞেস করে না, আমি জিজ্ঞেস করিনি।
ওকে, অপরাধ আসলে যখন একজন মানুষ করে তখন চারপাশ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে সে অপরাধী খুব বেশি অপরাধ করতে পারেন না। বাট আমরা অপেক্ষা করবো আসলে মাত্র 5 মিনিট, ঠিক রাত 12টায় ফিরে এসে কি ঘটেছে ওর জীবনে সেটা জানার জন্য। আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
এখন সকালবেলা ঘুমের তো গুইটা দেখি যে মেয়ে খাটো, চেয়ারের গঠন ভালো না। তারপর আমি আমার বইনের কর্ম আমি খুন এবং আমি একটা বড় একটা দাউল দাউলার পরে, কারণ তারপর আমার ফুফাতো ভাই আমাকে বাড়ির অনেক মানুষজন আমার দৈরে অনেক দূরে নিয়ে গেছে। তারপর আমার ফুফাতো ভাই কয়ে দেখ, আমি দেখ একদম টাইটেল পাস পাওলো না, আমি তো খাটো বউলের ঘর সংসার করি, তা হয়েছি এই নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর আমি 2 দিন পরে আমি ঢাকা এসে পড়ি, পালাই যেতে খুলে যা,
মানে সংসারই করবেন না আপনি?
যত মাঝে দেখছে একটা দিয়ে দিয়েছে আর একটা, মন খারাপ আমার।
প্রতিটি অপরাধের পেছনে একটি কারণ থাকে, একটি উপযুক্ত কারণ থাকে, ঠিক উপযুক্ত ইন এ সেন্স, আমি বলছি না যে অপরাধ করাটা উপযুক্ত, আমি বলছি যে শক্তিশালী একটা কারণ থাকে। আমরা আজকে যে গেস্টের জীবনের অপ্রিয় সত্য এখানে তুলে ধরছি, হুইচ ইজ টেরিবলি ডেঞ্জারাস, আমি অবশ্যই বলবো, কজ উনি ওনার লাইফের জায়গাটা থেকে যেই ধরনের ডাইভার্জেন্ট ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছে সেটা হয়তো এই 2 ঘন্টায় স্টুডিওতে পরিপূর্ণ হয়ে উঠে আসবে না, বাট দেয়ার ইজ এ মেসেজ, সেই মেসেজটা কি আমি আপনাদেরকে শেষে বলবো। ওকে বলুন, তারপর?
তারপর আমি ঢাকা পালাই এসে পড়ি, আইসে পরে আমি ঢাকা সদরঘাট একটা তেলঘাট একটা জায়গা আছে সদরঘাটের উপর, আমাদের বাড়ির পাশের এক লোক থাকে, সে ওদিকে চাকরি করে, আমার একটা বিরিয়ানির দোকানে চাকরি দেয়, আমি সেখানে বিরিয়ানি পাকাই, দৈনিক আমার 300 টাকা হাজিরা দেয়। ওই সন্ধ্যার পরে কেন্দায় বাবু বাজারে ব্রিজের ঘোড়ায় অনেক মেয়েরা থাকে, রাত 12টার পরে নৌকা দিয়া, সেই মেয়েদের সাথে আমরা নৌকা দিয়া খারাপ কাজ করতে যাই, খারাপ কাজ করে টাকা পয়সা মানে সবই ভাঙিয়ে চুরিয়ে ফেলাই, বাড়িতে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নেই। তারপর ওই ছেলেটার আমি একদিন বিকেলবেলা ঘুরতে বাইরেছি, একটা মেয়ে মানে আর কি সামনে দিয়ে অনেক সামনে দিয়ে হাইটে যায়, তারপরে আমার ওই লোকটা কয় কি বন্ধু ওই মেয়েটা 2 নম্বর খারাপ কাজ করে। তারপরে মেয়েটা আলম মার্কেটের সামনে পরে,
মানে এগুলোর দিকেই ঝোঁক থাকতো সবসময় কোন মেয়েটা কি করে।
ও পরে ও বলে, কি খবর ম্যাডাম, কি ভালো আছো? ছেড়েও বলে, হ্যাঁ হ্যাঁ কি খবর ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। পরে আমি ওর ঠান্ডা খাইবেন? হ্যাঁ খামো আসেন। পরে 1 লিটার ঠান্ডা নিলাম, 3 জনে খাইলাম। খাওয়ার পরে ছেড়ে বলে কি, আজকে বাসা থেকে বাইরে এসে পড়তে লাগবে, আজকে সারা রাত বাসায় যাবো না। তারপর ও আমার বন্ধু আবার বলে কি, চলো আমরা ছবি দেখি, মেয়েও কয় চলেন ছবি দেখি। তারপর আমার প্ল্যান ছিল কি, যে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে ওয়াজ ঘাট গেছি, আমার প্ল্যান ছিল চাঁদপুরে লস সারে দশটায় অথবা নয়টায় বা আটটায় লস সারে ওই চাঁদপুরে লসের বোর্ডিং ভাড়া করিয়া ওই মেয়েরে নিয়ে আমি আর আমি বন্ধু মেয়েরে নিয়ে যাবো চাঁদপুর নামবো। চাঁদপুর নামিয়া এর ভিতরে আমরা দুজনে মিলেমিশা করবো। ওইরা চাঁদপুর নামিয়ে আবার চাঁদপুর যে বরিশাল থেকে যে লস আছে রাত ১২টা বাজে ওই লসে চড়ে আমরা আবার ঢাকা আসবো সদরঘাট আসবো, মানে আমার প্ল্যান ছিল এটা। তারপর নৌকা দিয়ে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে আমার কাছে একটা মোবাইল ছিল দামি মোবাইল, আর আমার কাছে টাকা ছিল ১,০০০ মতন, আমার বন্ধুর সাথে কোনো টাকা ছিল না। তারপরে মেয়েরে নিয়ে নৌকার ভিতরে ওয়াজ গেছে উইটা, তারপরে মেয়েরে বলছি তুমি কি বট খাবা? হ্যাঁ বট খামো।
বট মানে ওই
ওই যে গাড়িতে বেঁচে যে বিক্রি?
ওকে ওকে।
হ্যাঁ বট। তারপর বট খাইতে আসি, তারপর মনে করেন মেয়েটা মানে এমন মানে সে কাপড় চোপড় পরছে মানে সব লোকে আর কি তাকাই থাকে মানে এমন ড্রেস পরছে। বট খাওয়ার পরে আমি আবার একটা সিগারেট জ্বালাইছি, সিগারেট জ্বালানোর পরে আমার প্ল্যান ছিল কি টার্মিনালে যাইয়া চাঁদপুরের লঞ্চে চড়বো, যত টাকা আছে লগে। তারপর দুইটা পোলাই কয় কি তো করে বড় ভাই ডাকে এদিকে আমার কলার দুইরা নাম বাবু কোয়াজগাড়ের নেতা, যাই হোক যাই দিয়ে এই বড় একটা গজারে নিয়ে বই রয়েছি ওই বাবু ভাই।
কেন
মানে পিডাইব আর কি আমাদেরকে?
আমাদের সঙ্গে কি আপনার আগে থেকে কোনো শত্রুতা ছিল?
কোনো শত্রুতা না, কোনো পরিচয় না।
ও পরিচয় চিনো না?
না চিনিও না। তা আমার কয় থাকুস কোথায়? আমি কোথায় শহীদনগর কদমতলি। ও এটা কি লাগে? আমি আবার কই আমার বউ লাগে। আর বউ যদি বউ কইছি বউ না কই যদি অন্য কিছু কইতাম হয়তো প্রেমিকা লাগে বা আমরা এক জায়গায় বাসায় ভাড়া থাকি বা খালাতো বোন লাগে তাহলে মানে অন্যরকম একটু হইতো। বউ কইছে কয় তারপর আমার জিগায় ছেড়ে জিগায় ছেড়ে আবডালে নিয়ে জিগায় তো এই তোর শ্বশুরের নাম কি? ছেড়ে তো কইতে পারে না, ছেড়ের লাগে তো আমার একদিনের সম্পর্ক। হ্যাঁ এখন তারপর ছেড়ে আবার মনে করেন ওরা আবার মনে করেন একটা চিপ একটা জায়গা আছে মানে অনেক ই বেছে কাগজ পাতি কার্টুন মাটন অনেক ভাঙ্গা চূড়া গড্ডা মর্দা বেছে টেছে ওই ছেড়ে ওরা নিয়ে ওরা আর কি দুই নম্বরে কাজ করতে আছে। আর বাবু ভাই এই গজারি নিয়ে বইয়ে রয়েছে, আরো একটা লোকে আবার তার সহযোগিতা আছে। হ্যাঁ সে আবার কতদিন পরপর আমার থাবড়ায় আমার বন্ধুরে থাবড়ায় ধরে মারে। তারপর কয় তোর গার্জেন আছে কে কে? আমি তো কোনো গার্জেন গুজেন নাই, আমরা শহীদনগর চাকরি করি। কয় পরে তোর বিয়ে করতে হইব, তোর গার্জেন খবর দে নাহলে ৫০,০০০ টাকা লাগবে তোর পুলিশে ধরাই দেব।
বিয়ে করতে হবে?
বিয়ে করতে হবে মেয়েরে।
ওকে মেয়ে কি বলে?
মেয়ে তো মানে সে তো মানে চুপ করে মেয়েরে তো মনে করে নিতেই লয়ে গেছে মানে এদের একটা চিপা জায়গা আছে চিপা জায়গা আর দুই তিনজনে নিয়ে মানে তার আর কি আনন্দ পূর্তি করতে আছে মেয়েরে নিয়ে আমার আর বন্ধুর। তারপর এখন আমাদেরকে ছাড়বো না, অনেক মারধর করতে আছে পিটাইতে আছে। তারপর আমার মোবাইল আর কি আমার চেক করলো, চেক করার পরে টাকা পড়লো ১,০০০ আর মোবাইল পড়লো একটা। আর আমার বন্ধুর কাছে কোনো টাকা পয়সা পাই নাই, শুধু পাইছে একটা শ্যাম্পুনি মোবাইল মানে ওর কাছে টাকা পাই নাই দেখে ওর একটু বেশি পিটাইছে। ঠিক আছে আর আমার কাছে ১,০০০ টাকা পাইছে তো টাকা টোকা পাইয়া তারপর মনে করেন আমরা করে ছেড়ে দিছি। তারপর দোকানে আইছি, দোকানে আইয়া ওই মহাজনের আবার মনে করেন ওই যে ওয়াজ গেট আবার মানে তার আবার বন্ধু বান্ধব আছে ক্লাবের ক্যারাম বোর্ড খেলায় না, আবার ভাগ্নে ভগ্নে আছে তার আবার একটু নেতা পেতা আছে তো তাদেরকে জিনিসটা ঘটনাটা জানাইছি দুই দিন পর, সেদিন জানাইনি। তারপর দুই দিন পরে ঘটনাটা আমার বন্ধু কইছে, দুই দিন পরে কইছো তোর আগে কবি না? তারপরে সে মা আজন আমার করে আমার নিয়ে আর আমার বন্ধুরে নেই সে ওয়াজ গেট গেছে তার ভাগ্নারে দিয়ে খবর করছে যে অমুক দিন একটা মেয়ের সাথে দুইটা ছেলে মোবাইল রাখছে টাকা রাখছে কেডায় সেই খবর নিয়ে যে বাবু ভাই কয় মোবাইল তো আমরা বেচে বুচে খাইয়ে পালাইছি টাকা পয়সা তো খাইয়ে পালাইছি এমন তো নাই। যাই হোক ওখান থেকে আবার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার এর ভিত্তিতে কিন্তু আমার বউর সাথে কোনো যোগাযোগ নেই কোনো কথাবার্তি নেই। যেহেতু আমার রাগ আমার বউ আমার পছন্দ না অপছন্দ। তারপর আবার মনে করেন আমার বউ আবার মনে করেন চেহারা খারাপ হইলো কি খাটো হইলো কি মানে ঘরের সংসার কাম কেসার কি এদিক দিয়ে আর কি একটু ভালো করে। ঠিক আছে এদিক দিয়ে আবার আমার মায়ের পছন্দ করে একটু ভালো। তারপর মনে করেন আমি টাকা পয়সা দেশে পাড়াই না আমার একটা দুঃখ। যাই হোক আমার রাগ টাকা পয়সা যাই কামাই সব ওই মনে করেন মেয়েদের পিছিয়ে মিলামিশা করি বা ইতে আবার তামুক পাতি তামুক পানি খাই খাই মানে এইসব ঠিক করি মানে টাকা পয়সা সবই মানে আর কি ভাঙিয়ে জুড়ে ফেলাই কোনো আয় নেই। ঠিক আছে যাই হোক তারপর আবার মনে করেন হঠাৎ করে মানে সদরঘাটের ওখান থেকে আবার বাড়ি গেছি, বাড়ি যাইয়া ঘরে ঘুমাই না হয়তো দেখা গেছে পাশের বাড়ি হয়তো বন্ধু বান্ধবের সাথে টাস খেলাই বা মানে আড্ডা আড্ডা মারি বাসায় নেই করি না। তারপর আমার বোন জামাই এবার গেছিল বাড়ি, তারপর আমার মারিয়ে মুড়িয়ে পিটাই পুড়ে আইনা আমার বউর সাথে আবার ঘুমাইছি। তারপর বাড়ি এক সপ্তাহ বেড়ানোর পরে তারপর আবার ঢাকা এসে আবার ওই যে মহাখালী চাকরি নিই
কিসের চাকরি নেন?
মহাখালীর চাকরি নেই, হোটেলে চাকরি নেই।
ওকে,
বাবুর যে চাকরি যে নেই, সে বাবুর সে আবার তামুক খায়, সে আবার বাংলা মদ খায়। ঠিক আছে, আমার আবার মনে করেন এই যে কারণ বাজার, আপনাদের কারণ বাজার আসতাম কাঁচামাল নিতে, তখন আবার তার জন্য বাংলা মদ নিয়ে যাইতাম, তামুক নিয়ে যাইতাম, নিজেও খাইতাম, আমরাও খাইতাম, আরো কিছু ভাই বেড়াদার আছে সবাই মিলে বাসে বসে দোকানের পিছনেই খাইতাম।
আচ্ছা,
ঠিক আছে, তার সাথে মানে আমার সাথে আর কি মহাজন মানে মানে বন্ধুত্ব মানে যেরকম এরকম আর কি, মানে মহাজন সে আর আমি যে কর্মচার মানে সে আমার এরকম দেখে না, আমি ওরকম দেখি না, মানে ফিরি আর কি। আর তার একটা মায়ের জামাই ছিল, সে আবার মনে করেন ছিল একটু মানে খারাপ পদের আর কি, মায়ের জামাই মনে করেন আমার সাথে কলুষ ছিল, তাই কাকুলি বনানি নিয়ে মেয়েদের সাথে টাকা পয়সা মানে ইটি করে তারপর দুজনেই করতাম। তারপর আমি বাড়ি গেছিলাম কুরবানিতে, বাড়িতে যাওয়ার পরে তারপর আবার কি আমার আসতে একটু দেরি হয়েছে, তারপর সে আবার একটা অন্য একটা বাবুর্চি রাখছি, বাবুর্চি রাখার পরে তারপর মহাজন উপায় কি, তাহলে তোমার একটা আমি ভালো ব্যবসা দিই, দেখো আমি বাঙ্গারি ব্যবসার থেকে আমি আজকে মহাজন হয়েছি, আবার আমি ওস্তাদ বানাইছি, সার্কিট বানাইছি বাঙ্গারির দোকান। তা আমি তাইলাম কি করবো, ওই বাঙ্গারির দোকানে নিয়ে গেছে একটা কর একটা কালকে একটা গাড়ি দেবা, সে আবার 1000 টাকা দিছে। কারণ বাজার আইসা আমার তেঁতুল কিনা দিছে, চালটি কিনা দিছে, জলপি কিনা দিছে, আমরা কিনা দিছে, সে আবার রেল লাইনের সাইডে একটা বাসা লয়ে দিছে, কিভাবে আচার বানাইতে হইবে সেই পদ্ধতিটা আমার দেখাই দিছে।
তার মানে আপনার একটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হলো, মানে ভালো দিকে যাওয়ার। হ্যাঁ,
তারপর এই যে চালতে আচার ওচার বানাইতে আছে, মহল্লা বিক্রি করতে আছি, গরমের দিনে ভালোই চলতে আছে, বাঙ্গারি বঙ্গারি দিয়ে দিতে আছি, আবার নগদ পয়সা বেচতে আছি। তারপর আবার শীতের সিজন আইছিল, তখন একটু আচার ওচার কম চলে, তখন আবার ওই ব্যবসাটা ছেড়ে দিছি। তারপর আবার একটা তো হোটেলে চাকরি নিছি, চাকরি নেওয়ার পরে করাইলে আবার মনে করেন একটা বস্তিরে তিনজন আমরা বন্ধু বান্ধব ছিলাম, স্টাফ, সারাদিন ডিউটি করতাম, সন্ধ্যার পরে রাত্রে যাই ঘুমাইতাম। হ্যাঁ, ঘুমাইতাম, আমি যেহেতু বাড়ি যাই না, বাড়িতে কোনো খোঁজ খবর নাই, ওই আমার বই না, আবার মনে করেন আমার ওয়াইফের আবার ড্যামরা নিয়ে আইছে খবর দিয়া, ড্যামরা নিয়ে আইছে, ওর বউ কি করবো আমরা জানি না, ওর বউ ওর লাগে থাও কি এই করবো সেই করবো মানে এইসব কথা বলে। যেহেতু টাকা পয়সা আমি দেশে পাড়াই না, আমি বাজে ধরনের নেশা পানি করি, টাকা পয়সা সব ভাঙ্গে চুরিয়ে ফেলাই, সেই জন্য আমার বউ আর কি ঢাকা খবর দিয়ে নিয়ে আইছি। তারপর এই আমার মাদার ভাই, আমার ছোট ভাই, আবার আমার বউর আবার দিয়ে গেছে, আমার কাছে আবার দিয়ে গেছে বিকেলে। এখন বিকেলে যে দিয়ে গেছে, আমরা তিনজন থাকি ছেলেরা মেসে, কিন্তু সেখানে আমার ওয়াইফ থাকতে পারবে? করাল বস্তিরে আমরা তিনজন বেচালা থাকি, আমরা বন্ধুরা, আমার বউরে বলতে আসি তুমি যাও, তোমার গাড়ি তুড়াই দেই, তুমি আমার বইনের বাসায় যাও ড্যামরা, আমি এক সপ্তাহের বিদ্যাইতে আসি, ঠিক আছে, টাকা পয়সা পামো মহাজনের কাছে কিছু, তুমি যাও না, সে যাইবো না, সে বাসায় থাকবো আমার সাথে ঘুমাইবো। তারপর এখন কি করবো, তার কোনো ব্যবস্থাই করতে পারতেছি না, পাঠাইতেই পারতেছি না। তারপরে আমার বাসার আমার সাথে আমার এই বাসায় গেছে করাই, বাসা যাওয়ার পরে তখন সন্ধ্যা হয়েছে গোর গোর, তখন মনে করেন আমি একটু লেফটেনেন্টে আই, লেফটেনেন্ট করতে গিয়ে আইসা, তারপর মনে করেন আমি বউরে ফালাই থেকে আমি পালাই গেছি,
ওইখানে পালাই রেখে আপনি পালিয়ে চলে গেলেন?
পালাই গেছি বাসাবো, পালাই যাওয়ার পর আমার কাছেও মোবাইল নেই, কিন্তু আমার বউর কাছেও মোবাইল নেই, কিন্তু বোর কাছে নাম্বার আছে, ওর আবার খালাতো ভাই, ওর খালার নাম্বার আছে। তারপর মনে করেন আমার ওই বাড়ির পাশে আবার গৌরা করে নাম আসলো একজনের নাম, সে আবার একটু খারাপ ধরনের আসলো, অনেক নেশা পানি খাইতো, দেশে চুরি পাটপারি ছিটারি করতো, রিক্সা চালাই, তার কাছে গেছি। তারপর ওই যে গৌরায় বলটা আছে যে কিরে কি কাজ করবি, তারপর আমি কই কি কাজ করবো, কয় তোর হোটেল মডেল দিয়ে যে, আমি না ভাই হোটেল মডেল করবো না, আমি রিক্সা চালাম। তারপর এখন মনে করেন রিক্সা, আমি তো মনে করেন ওদিকে জায়গা সুন্দর করে চিনি না, তারপর আমি সকালবেলা রিক্সা নিয়ে বাইরেছি, 11টা 12টার দিকে আমি 450 না 500 টাকা ভাড়া মারছি, কিন্তু ভাড়া মারছি যে মান্ডা মুগ্ধ ওদিকে ঢুকে মুখে দেখেছি, কিন্তু আমি কদমতলে আইতে পারতেছি না, রোড চিনতে পারতেছি না, কিন্তু মানুষের বলতে 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 তারপর আসছি। আইসার পর ওখানে গ্যারেজের এক মেকার ছিল এবং আমাদের দেশের অনেক দূরের এক ছেলে ছিল, তারা মনে করেন ওই রিক্সা দিনে চালাইতাম, রাত্রে কান্না দেয়া গেছে, ওই যে পাড়াতুনে ঘুমাইতাম, গাঁজা মাজা অনেক কিছু খাইতাম ঠাইতাম, ঠিক আছে, খাওয়ার পরে ঘুমাইতাম, কেন পরের দিন যাইতাম না। তারপর মনে করেন আমার মা আবার নির্বাচনে দাঁড়াইবো, মেম্বারি নির্বাচনে দাঁড়াইবো, তারপর আমার মার সাথে কোনো কিন্তু যোগাযোগ নাই, যে আমি রিক্সা চালাইতেছি গাড়ি চালাইতেছি, আমার মার সাথে আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ নাই। আমার ওয়াইফের যে আমি করাল যে ফালাই থেকে গেছি, আমার ওয়াইফে আবার মনে করেন ফোন করে, তার খালাতো বাইরে আবার বাড্ডা থাকে মধ্যম বাড্ডা, সেই মধ্যম বাড্ডা খালাতো ভাই আসে তার করাল থেকে নিয়ে গেছে। তারপর আমার মায়ের আবার আমি অনেক গালাগালি করলাম, তোমার নির্বাচনে যাওয়ার দরকার নেই, এত টাকা পয়সা ভাঙিয়ে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, তারপর আমার নির্বাচনে আমি যাবো, নির্বাচনে এক সপ্তাহ আগে আমি যাবো। ওই যে গৌরব ওই ছেলেটা ও যাইবো বাড়ি, আমিও যাবো বাড়ি, ওই ছেলেটা আবার এক্সেল আছে না লোয়ার, ওইটাই আবার একটা চাপাটি বানাইছে, বড় রান্দাও বানাইছে।
ওকে,
ওই রান্দাও বানাইয়া কিন্তু আমার ব্যাগের মানে জামা কাপড়ের নিচে দিয়েছে, সেটা আমি জানি না।
রান্দা বানিয়েছে কেন?
রান্দা বানাইছে, আবার মনে করেন নেতা ছিল আর কি, দেশে আবার মনে করেন একটু খারাপ ধরনের ছিল।
ও এটা বানিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে?
হ্যাঁ, মানে আমার দেশে পাচার করাইব আর কি, সেও যাইব।
আচ্ছা,
ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে দিয়েছে, কিন্তু সেটা আমি জানি না। আর ওর আমার এক ভাগ্নে ছিল, আবার ফুবাতো ভাইয়ের ফুবাতো বইনের আবার ছেলে, সে আবার দেশে মোটর সাইকেল চালায়, সে আবার কয় মামা আমার লেগে 10টা পোটলা লই আইস, প্রায় টাকা দিয়ে দিব।
পোটলা মানে কি? গাঁজা?
পোটলা মানে গাঁজা। মান্ডার থেকে আমি আবার মান্ডা গেছিলাম, মান্ডা যাইয়া 20 টাকা করে পোটলা কাছে বলছেন।
ওকে,
ওর লেগে লইছি 10টা, আমার লেগে লইছি 10টা, আর ওই গৌরা ওই ছেলেটার লেগে লইছি 10টা, মোট 30টা পোটলা লইছি।
30টা পোটলা আপনার ব্যাগের মধ্যে, একই সাথে চাপাতি?
30টা পোটলা একটা চাপাতি, 30টা পোটলা 10টা 10টা করে মানে সিগারেটের প্যাকেটে বইরা, তারপর আমি কাপড় চুপুরের মানে নিচে লইছি আর কি। তারপর আমি আবার একটা পোটলার ভাঙ্গা আবার ওই যে ছাদে যাইয়া বইরা মানে লঞ্চে যায় আর কি, খামো আর কি, ওই চান্সি আবার আমার জামা কাপড়ের ভিতরে চাপাটিটা দিয়ে দিস। তারপর আমার বলতেছে কি, তুই আগে যাইয়া শিখল, তারপর আমি আবার আমি আইতেছি, আমি এক জায়গায় যাইতেছি, আমার এক বন্ধুর কাছে দেখা করি, ওর কাছ থেকে 1000 টাকা নেবো, তুই আগে যাই শিখল লঞ্চে। তারপর আমার কাছে টাকা আসলো 500, আমার মায়ের কইছে মা আমি বাড়ি যাবো না, আমার কাছে তো টাকা নাই মা, আমি কি করবো? তাহলে তোর ফুবাতো ভাই দয়াগঞ্জ থাকে, কাপড়ের ব্যবসা করে, শীত কাপড় বেঁচে ফুটপাতে, তার কাছে আব্দুর রব কাছ থেকে 1000 টাকা তুই দে, আবার কালে নিয়ে এসে আমি ফোন করে কইতেছি। তারপর আমি মনে করেন বাসাবো কদমতলির থেকে রিক্সা চড়ি যে বৌদ্ধ মন্দিরাম, বৌদ্ধ মন্দির থেকে তুরা গিয়ে আমি সাদা বাস নামি, আমি দয়াগঞ্জ ওখান থেকে সদরগার যাবো, আমার টার্গেট ছিল এটা। তারপর আমি কি করছি, কদমতলির থেকে রিক্সায় বৌদ্ধ মন্দির গেছি, দেখি তুরাক গাড়ি নাই, তারপর রিক্সাওয়ালার কে মামা তুমি ডাইরেক্ট সাদাবাদ যাও। তারপর মানিকনগর তখন কিন্তু বিশ্বকাপের খেলা চলে, বিশ্বকাপের খেলা চলে, মানে প্রশাসন হেভি অনেক করা।
আচ্ছা,
তখন মানিকনগর ওখানে মোবিল কোর্ট, আমার রিক্সাটা সিঙ্গেল দিল, রিক্সাওয়ালা বামে চাপাইলো, চাপানোর পরে আমার মানি ব্যাগ ছিল আর একটা সিগারেট প্যাকেট ছিল, সিগারেট প্যাকেটের ভিতরে দুইটা মানে স্টিক ভরা ছিল আর কি, মানে গাঁজা ভরা ছিল আর কি, যে আমি লঞ্চে বইয়া মানে খামো আর কি। তারপর সেই স্টিক দুইটা দেখে তারপর পরে যে পুলিশে বলে কি, মামা তুমি গাড়ি তোড়ো। দেখেন মা স্যার আমি নিজে একটু খাওয়ানোর জন্য লইছি, দেশে যাইতে আসি তো স্যার, কয় না তুমি গাড়ি তোড়ো। পরে গাড়িতে বইলাম, বসার পরে আর একটা রিক্সা সিঙ্গেল দিছে, সেই ছেলেটার বাড়ি ছিল নেত্রকোনা, ও থাকে গাউসিয়া। শপিং ব্যাগে ওর আবার অনেকটি গাঁজা পাইছে, কোম্পাকে 1/2 কেজির মতো নেই, ওর আবার গাড়ি তুলেছি। তারপর আর একটা রিক্সা সিঙ্গেল দিলো, 3 বন্ধু, ওরা আবার বন্ধুর বিয়ে খাইতে যাবো মমি সিং, সাহেদ আবার সবাই টিকিট কেটে গেছে, ওরা 3 বন্ধু আবার বড় ভোটকা না কেরু না কির বোতল মানে ব্যাগে করে নিয়ে যেতে আসে, ওদেরকে আবার উড়াইছে গাড়িতে, ওদের বোতল পাইছে। তারপর ওই অগর আবার 3000 টাকা দিয়ে সারাই নিয়ে গেছে ওর বন্ধুরা, আর ওই যে নেত্রকোনার ওই ছেলেটা, ওই ছেলেটা আর আমি। তারপর ড্রাইভার বলতে আছে, তোর কেউ আত্মীয় স্বজন আছে তুই থাউস কই? আমি তাই বাসাবো কদম থেকে দারোগার বাড়ি, তাহলে তোর 2000 টাকা দিলে তোর সারা হইব, নাহলে সারা হইব না। আমি দেখেন আমার কাছে 500 টাকা আছে আর আমার কাছে টাকা নাই, মোবাইলে আছে। তারপর আর একজন পুলিশে বলে কি, তোর ব্যাগের মধ্যে কি আছে দেই তো। আমি ব্যাগের মধ্যে জামা কাপড়, পরে ব্যাগের মধ্যে ওই যে ব্যাগ কাপড় চুপুর উড়ে দেয় ওই চাপাটি, আর যে ওই যে সিগারেট প্যাকেটের মধ্যে ওই যে তামুক আর কি। তারপর এই আমার মার শুরু করলো, অনেক মাইন মারলো আমার গাড়ির ভিতরে।
বুঝতে পারছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, যাহা বলিব সত্য বলিব তে। আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
89.1.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আমরা একবার স্বাগত। 4 মিনিট পর আপনারা সবাই শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএমডি 9.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে। আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন এবং ওখানে আমার ব্যক্তিগত আইডির লিঙ্কও দেওয়া থাকে। অনেক সময় ফেসবুকে এত বেশি ফেক আইডি এবং এত বেশি ফেক পেজ, আই এম রিয়েলি সরি টু সে, আমি খুব রিসেন্টলি বিটিআরসিতেও যোগাযোগ করেছি এই এই বিষয়টাকে অফ করবার জন্য। তারা কথা দিয়েছে যে চেষ্টা করছে। আমি মানে কি বলবো, মানে এটা এটা নিয়ে ফেসবুকে একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত এবং ভেরিফাইড করার জন্য আই হ্যাভ ট্রাইড লট, বাট আনফর্চুনেটলি এখনো ভেরিফাইড না হওয়ার জন্য এই ধরনের ভোগান্তি আমার পোহাতে হচ্ছে। সুতরাং এই জন্য ইউআরএলটা বারবার আপনাদেরকে বলি, অন্য কোনো পেজে যুক্ত হবেন না এবং সতর্ক থাকবেন, কারণ হঠাৎ বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। ফিরে আসছি যেখানটায় আমরা ছিলাম, হ্যাঁ সেখান থেকে শুনতে চাই। ওকে হাসান, তারপর
তারপরে পুলিশে আমার যে অনেক থাপড়াইছে, অনেক মারা মারছে, মারার পরে তারপরে যে লোকটা যে চাপা দিয়ে আমার বইরে দিয়েছে, ওই লোকটার আমি মোবাইলে অনেক বকাবকি করছি, মানে অনেক খারাপ ধরনের বকাবকি করছি। আমি বলছি এই মুহূর্তে যেভাবে আমার ছাড়াই নেই, ঠিক আছে, আমার মায়ের মেম বাড়িতে নির্বাচন করবো, দাঁড়াইবো, ঠিক আছে, আমার দেশে যাইতে হবে, যেভাবে হোক দোস্ত, এখন যাওয়া যাইবো না, এখন গেলে সমেস হবে, আমার সুদটা গ্রেপ্তার করবো, মানে এইসব কথা আর কি বলে, তারপর ওই মোবাইল বন্ধ করে ফেলাইছি।
ওকে,
তারপর কি করবো এখন, তাদের ওই যারা আমাদের পুলিশে যে আমার গ্রেপ্তার করছে, তাদেরও ডিউটির সময় শেষ। তারপরে যে যে ছেলেটা নেত্রকোনা বাড়ি গাউছিয়ে থাকে, ওর কাছেও গাঁদা পাইছে শপিং ব্যাগে অনেক, ওরে আর আমারে যাত্রাবাড়ি থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওসির কাছে নিয়েছে, এক পুলিশে বলে কি ওসির হাত পাও ধরবি, তাহলে তোরে ছেড়ে দেবো মনে হয়। তারপরে রিকোভারি মানে সবকিছু ওসির সামনে রাখছে দারোগায়, ঠিক আছে, ওসি ওই যে রুলের বাইক ফিরিয়া পরে এইভাবে সিগারের মতন কয়েকটি এদিকে এইভাবে খাস, ওর কে না স্যার এটা ভাঙ্গিয়া, তারপরে সিগারের মধ্যে বইটে খায়। পরে আমি হাতে পায়ে ধরলাম ওসির, ওসি কয় না, পরে দারোগার কয় মামলা দিয়ে দেন। পরে দারোগা কয় তুমি থাকো কোথায়, আমি থাকি বাসাবো কদমতলি, দারোগার বাড়ি, তোমার বাড়ি কয়, আমি বরিশাল পটুয়াখালী, এভাবে আমার মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়ার পরে দারোগা মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আমার কাছে 500 টাকা ছিল না, এই 500 টাকা আমার বেল ছিল, বেলটা সেন্টুরি 14 শিখের ভিতরে ঢুকাইছে আমার, আমারে আর ওই ছেলেটারে ঢুকাইছে, যা আমার সাথে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে নেত্রকোনার, ওটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই আর কি। তারপর যে 14 শিখের ভিতরে সেন্টুরি ঢুকাইছে, বেল বোল খুললা, আমার আমার ব্যাগ ছিল, কাপড় চুপড় খাতা ছিল, ঠিক আছে, জামা কাপড় ছিল, ব্যাগ লই আমি ঢুকছি, আর আমার বেলটা খুললা রাখছে সেন্টুরি। তারপর ভিতরে আবার দেখি এক হিরুনছি, মানে হিরুঞ্চি নাকি মানে যাত্রাবাড়ি নাকি রিক্সা দেখ মেয়ে যায়, মেয়ে নাকি চেন টান দিয়ে গিল্লে খাইয়ে ফেলাইছে, ঠিক আছে, খাইয়ে ফেলাইছে, আর পুলিশে ওরা এনে ওই থানা আর কি আটকে রাখছে, কতুন পর পর আর কি পিডায়, ঠিক আছে, আজ্ঞে মুহূর্তে একবার ছড়াই করে ফেলাইছে, ঠিক আছে, একবার মানে বিচ্ছিন্ন লাগে আর কি আমার কাছে, মানে চিল্লা চিল্লি।
এর আগে তো আপনি কখনো থানায় যাননি?
না যাইনি, কেউ কেউ মানে ঠিক আছে, যাই হোক, সকাল 9টা বাজে গারদগড়ের থেকে মানে গাড়ি এসে আমাদেরকে গারদগড়ে পাঠাইবো, হ্যান্ডকাপ লাগে গারদগড়ে পাঠাইছে, কারণ আমি তো মানে গ্রেপ্তার হয়েছে একমাত্র ওই যে গৌরা যে ছেলেটা চাপাড়ি দিতে সেই ছেলেটা জানে, এছাড়া আমি আর কাউরে জানাইনি। তারপর গারদগড়ে পাঠাইছে, গারদগড়ে তো মনে করেন আমার উকিল টুকিল কোনো গার্জেনে ধরে নাই বা জানে না, ঠিক আছে, আমার তো কেউ নাই, কেউ আসবে না। তারপর মনে করেন গারদগড়ে অন্য সব আসামিরা আছে, তারা চিড়ে আনে মুড়ি বা অন্য কিছু তার গার্জেনরা দিয়ে যায়, তাদের সাথে আর কি সহযোগিতা করে আর কি খাই। খাওয়ার পরে বিকালবেলা মানে কেন্দ্র কারাগর আর কি ট্রান্সফার করে পাঠাইতে, কারাগর পালাইতেছে, চেক চেক করাইতেছে, চেক চেক কইরা আমার মানি ব্যাগ ছিল মানি ব্যাগ ফালাই দিছে, একটা খাতা ছিল খাতাটাও ফালাই দিছে, ব্যাগের মধ্যে মানে কিছু কাপড় চুপড় দিছে, আর আমার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা আবার একটা পিজির মাধ্যমে আমি আর কি জমা দিয়েছি একটা অফিসে, যে তোমার নাম কি, তোমার ওয়াইফের নাম কি, তোমার বাবার নাম কি, এই টাকাটা আবার আমার কোর্টে আবার একটা কার্ড যাবে, ওগা কার্ড, এই টাকাটা কার্ডের মাধ্যমে আমি আবার একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের মাধ্যমে আমি যে কোনো জিনিস আবার কিনে খাইতে পারবো।
ওকে,
তারপর কেন্দ্রীয় কারাগারে পাঠাইছে, পাঠানোর পরে প্রথম দিন আমার আমদানি করে রাখছে, রাখার পরে আরো একটা আসামি আছে, সে মার্ডার করছে 7টা না 10টা, সে এখন ওখানে গডফাদার মানে বড় ভাই আর কি, সে মানে সবাই বুঝাইতেছে আমদানি করেন সে দায়িত্ব আর কি। তারপরে যে বড় একটা মানে হান্ডির সসমেন আর কি পাঁচজনের খিচুড়ি দিল, এই খিচুড়ি খাইলাম, খাওয়ার পরে সে অনেক বুঝাইছে, বোঝানোর পরে আমি এই করছিলাম, এই ছিলাম, এরকম এরকম হইছি, এই সেই মানে এইসব কথা সে বলছে, বলার পরে তখন ঘুমাইছি, ঘুমানোর পরে সকালবেলা ফজরের সময় ডাইকে মিয়া সাহেব উড়াইছে, মানে তাদেরকে বলা হয় মিয়া সাহেব এবং সোবেদাও বলা হয়, যারা ওখানে জেলখানায় চাকরি করে তাদেরকে সোবেদা এবং মিয়া সাহেব বলা হয়, ঠিক আছে, তাদের সাথে কোনো অর্থ থাকে না এবং রাইফল থাকে, মানে থাকে মানে আর কি ব্যাট থাকে, ব্যাট মোটা মোটা লাঠি থাকে আর কি। তারপর ভোরে উঠে ফাইল গুনলো, ফাইল গোনার পরে তারপর মনে করেন কেউ শরীরে স্পট আছে কিনা এটা মানে ছবি তোলে, এবং কেউ চুল বড় থাকলে চুল কাটে, চুল কাইতে বিকেলবেলা মানে অর্ডার পাঠায়, অর্ডার নাম আছে মনিয়ার আছে, পদ্মা আছে, যমুনা আছে, সুরমা আছে, শাসেল আছে, চার ছেল আছে, মানে একটা ছেলের নাম আছে আর কি, মানে মনিয়ার এবং পদ্মা মানে এইসব মানে আর কি নর্মালের ভিতরে আর কি দেয়, আর যমুনা সুরমা মানে যারা হয়তো রাইটার আছে ইনচার্জ আছে মানে এদেরকে বলা হয় যে এক কার্টন বেঞ্জিন সিগারেট দিতে হইব, এক কার্টন গুলির সিগারেট দিতে হইব, তাহলে মেঘনায় পাড়ামু বা যমুনায় পাড়ামু, কিন্তু আমার কাছে তো ওরকম সমর্থক নাই, বুঝছেন, ঠিক আছে। তারপর আমার মনে হয় তিনি আমাদের পাঁচজন পাঠাইলো,
ওই সময়টাতে আপনার পরিবার থেকে কেউ যোগাযোগ করছিল আপনার?
জি না জি না, আমার পরিবার
নির্বাচন
নিয়ে ব্যস্ত ছিল তখন, আমার মায়ের নির্বাচনে দাঁড়াইবো তারাইছে। তারপর এখন তো আমি নতুন, আমার ফাইলে ঘুমন লাগবো, একজনের মাথা একজনের কান দিয়ে আরেকজনের কান দিয়ে কান দিয়ে ঘুমাইতে হইব, ফাইলে মানে দুই সাইডে সিটের লোক ঘুমাইবো, মাঝখানে যে জায়গাটুকু থাকবো সেটা ফাইলে আমার ঘুমার লাগবো, হ্যাঁ হিট করে জায়গা লওয়া লাগবো, আপনার পাও আমি নেব কান দিয়ে, আমার পাও আপনি নেবেন কান দিয়ে, ডাইনেও ঘুরতে পারবেন না আপনি, বামেও ঘুরতে পারবেন না, ওই সোজা হয়ে ঘুমাইতে হইব, ওদের কেনা রাত্রে পেশাব করতে গেছে নাই দেখবেন আপনার জায়গা নেই, ঠিক আছে, সারা রাত বসে থাকা লাগবে। তারপর মনে করেন আমার কাজ ছিল কি, সকালবেলা আমি ঘুমের টুইটে ওই যে পানির বোতল দিয়ে বুড়াইতাম, আর ওই যে লাঞ্চের সময় ডাল নিতাম সিরিয়ালে, আরেকজন আবার মনে করেন ভাত নিত সিরিয়ালে, আরেকজন আবার সবজি নিত, ঠিক আছে, আর ওই যে ওখানে আবার যে বা সংসার আবার যে বড় ভাই ছিল আর আবার হাত পাও একটু টেপা লাগবে করা লাগতো, ঠিক আছে। তারপরে মনে করেন দুই দিন পরে আমার ওই পিজির কার্ডের মাধ্যমে ওই টাকাটা আর কি চলে গেছে আর কি আমার নামে আর কি। তারপর ওই পিজির ওই টাকাটা দিয়ে ওরা আলু সেদ্ধ আনে ক্যান্টিনের থেকে, চাপাতি আনে এবং বিরিয়ানি এইসব আনে আর কি, খাওয়া দাওয়া করে আর কি, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে এক সপ্তাহের ভিতরে আর কি খাওয়া দাওয়ার টাকা পয়সা আমার শেষ। যাই হোক, তারপর মনে করেন আমার নির্বাচনে আমার মায়ের ফার্স্ট হয়েছে, তখন ওই ওয়াই আমার ওয়াইফে বউ ওই নির্বাচনের সময় অনেক সহযোগিতা করছে, চাষও খাওয়াইছে মানুষের, মুড়ি টুড়ি অনেক বুঝাইছে করছে, মানে আমার বুইনের এবং আমার মার একটা মানে আর কি মহব্বত হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমার মায়ের নির্বাচনে ফার্স্ট হয়েছে মেম্বারের নির্বাচনে। তারপর মনে করেন আমার ফুফাতো ভাই আর আমার বুইনে ওই যে ছেলেটা রান্দাউলে যে আমি ধরা খাইছি ওই ছেলেটা মনে করেন দেশে যে বলছে, বলার পরে আমার ফুফাতো ভাই আমার বুইনে যেহেতু আমি মানিকনগর ধরা খাইছি, তাই মানিকনগর জেল মানিকনগর আন্ডারটা তো যাত্রাবাড়ির থানার ভিতরে পড়ছে নাকি, আমার ফুফাতো ভাই আর আমার বুইনে যাত্রাবাড়ির থানায় খবর লইয়া আমার নামে মামলা বাপের নামে এরকম আছে কিনা, পরে পুলিশ প্রশাসন বলে যে হ্যাঁ আছে। তারপর আমার ওই যে ফুফাতো ভাই বন্ধু আবার একজন উকিল আমাদের পাশের গ্রামের, তারপর আমার 26,000 টাকা জামিনে বাই করে, তারপর আমি দেশে যাইয়া ঘুরে ফিরে আইয়া আমার বুঞ্জামের সাথে রাজমিস্ত্রি কাজ করি, তারপর মাঝখান দিয়ে বৃষ্টি বাদল কাজ ছিল না, তারপর মনে করেন লেগুনা গাড়ি আছে রানীমহল থেকে যাত্রাবাড়ি চলে, সেই গাড়িতে আমি হেলপারি ডিউটি করি, হেলপারি ডিউটি করি, বুনের বাসায় রাত্রে ভাত খাই মেসে থাকি, তখন আবার মনে করেন রাত্রে একদিন রাত্রে 11টা 12টা বাজাইছি, আবার তখন আবার মদ খাইছি গাঁজা খাইছি অনেক কিছু খাইয়ে ঘুমাইছি, সকালবেলা মানে নেশা মেশা আর কি কাটে নাই, মানে চুই আর কি গোলা গোলা দেখি আর কি, ঠিক আছে। ফজরের সময় গেছি যে আমার যাই গাড়ি ধরতে হইব, টয়লেট বাথরুম কোনো কিছু করে বাইরে নেই, যে রাস্তা যাই মসজিদে যাই আমি করবো, ঠিক আছে, প্ল্যানটা ছিল আমার আর কি। তারপর ওই যে কিছু গাড়ি ওখানে অসার রোডের এই যে মেদাবাড়ির থেকে যে অসার রোডে ঢাকাছড়ির পানিটা যা আসে, ওটা তো ড্যামরার ওখান থেকে আসে। এই অসার ওখান থেকে আবার ওয়াল আছে, এই ওয়ালের ওখান দিয়ে আবার সাইডে কামারপুটির ওখান দিয়ে আবার RMP গাড়ি আছে রানীমহল থেকে গুলিস্তান চল। ওই গাড়ি সকালবেলা আবার রাত্রে গাড়ি ওই সিরিয়াল আবার রাখে ওখান দিয়ে, সকালবেলা গান মিছের মেয়েদেরকে কাশপুর আবার খেপটা নেই। হ্যাঁ, আমি আবার বাম সাইড দিয়ে ওয়ালের ওয়ালের লোক দিয়ে যাইতে আছি, দুইজন লোক আমার সামনে দিয়ে গেছে, ওই হেল্পারে কি করছে গাড়ি ঘুরাইতে আছে, ওই লুকিন গ্লাস সামনের যে লুকিন গ্লাসটা যেখানে থাকে না সেটা ওয়ালের সাথে আমার পেট মানে বাইজা পিছনে আমার মানে আমি চাপ দিছে, চাপ দিয়ে মানে আমি আমার ফালাই দিছে। আমি যেরকম হাত দিয়ে সেরা দিতে আছি সে আমার দেখতে আছে না, চাপ দিয়ে ফালানোর পর আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে পিছনের হাড্ডিটা আমার ভাঙিয়ে গেছে, এই হাড্ডিটা কোনো অপারেশন হয় না। ঠিক আছে,
ওকে।
আর আমার যখন পেশাব আর বাথরুম করে আমি যত বাইরেই নেই, তারপর আমি তখন একটু হ্যান্ডসাম ভাবে চলতাম, খারাপ পোলাপানের সাথে চলাফেরা করতাম, টাকা পয়সা ভাঙতাম। তারপর এই যে হেল্পাররা আমার আমি আমি পেশাব করুন, পরে হেল্পাররা নামে আমার এক আবডালে নিয়ে গেছে মাঠে, আমি পেশাব করুন, তখন আমার লিঙ্গ দিয়ে দিয়ে ব্লাড পরে। তারপর অত সকালবেলা তো মানুষজন রোডে নাই, ঠিক আছে, তারপরে এক লোক দুই তিন লোক মানে করিম মিলে যাইব ডিউটিতে, পরে ওই যে হেল্পারকে বলে কি এই লোকটারে যেভাবে তুমি মেডিকেলে নিয়ে যাও চালু করিয়া, তারপর আমার উড়াইছে গাড়িতে উড়াইয়া বেলাত পরিয়া আমার প্যান্ট পুরো ভাসিয়ে যেতে আছে। ওরা খ্যাপ মারতে 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 বাবার মনে করেন যাত্রা করে পাম্পেতে তেল নেছে, একবার কিন্তু বেলাত পুরে সব আমার ভাসিয়ে যেতে আছে। ঠিক আছে, তারপর মনে করেন গুলিস্তান স্থানে ভাই চলেন নাস্তা খেতে চলেন, আমি কই ভাই আমি নাস্তা খাবো না, অনেক কান্দাকারি করতেছে, আমার যেভাবে আমার ঢাকা আমার মেডিকেলে নেন। ঠিক আছে, ওরা কি আছে নাস্তা খাওয়ার কথা কই, আর হেল্পার আর ড্রাইভার পালাই গেছে আমার ফালাইতে গাড়িতে, ফালাইতে গেছে, আমি কান্নাকাটি করতে আছে, আমার বিলাপ করতে আছে, অনেক মানুষজন জমে গেছে গুলিস্তান। পরে ওই মালিকেরই দুই ড্রাইভার তারা আবার থাকে চনপাড়া, এই দুই ড্রাইভার আমার কি করছে রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে এসে, ঢাকা মেডিকেল নিয়ে গাড়ি দিয়ে শোয়া সিস্টারে জিজ্ঞেস করতে আছে যে আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, আমি বলছি যে ম্যাডাম এইভাবে এইভাবে হয়েছে, তার আমার সেলাইন দিতে সেলাইন দেওয়ার পরে তারপর আমার বলতেছে যেটা অপারেশন করা লাগবে, অ্যাক্সিডেন্টে যে হয়েছে আমার বইনও জানে না, আমার বোনাই জানে, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। তারপর অপারেশনের রুমের ওখানে গাড়ি দিয়ে আমার শোয়াই নিয়ে গেছে, নিয়ে গেছে, এখন অপারেশনের ওখানে তো কিছু টাকা পয়সা লাগবে, কারণ সরকারি মেডিকেলে তো মাগনা ফ্রি করে না, একটু খরচাপাতি আছে না, কাগজপাতি টাকা পয়সা লাগবে। তারপর মনে করেন একটা লোকে কয় কি ওই ড্রাইভার দুইটার একটা এবার কয় কি আমি মহাজনেতে কিছু টাকা পয়সা আনি, ওই লোক যে গেছে এক ঘন্টা দূরে কোনো খবর নেই, আমার বিলাটপুরে পুরো ভাসিয়ে যাইতেছে। তারপর আর একটা লোক আমার সাথে ছিল, ওই লোকটা কয় কি ব্যাপার ও এখন আইতেছে না দেখলে দি, ওই লোকও মনে করেন আমার ফালাইতে ভাগিয়ে গেছে গা, দুজন ভাগিয়ে গেছে আমার ফালাইতে গাড়ি যে অপারেশন রুমের সামনে ভাগিয়ে আমার অপারেশন রুমে থুইয়া সামনে টলি গাড়ি আছে না শোয়াই নেই ওখানে আমার ফালাইতে গেছে।
মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরবো। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছেন, তার মতামত জানবো এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে। ছোট্ট একটা বিরতি, মাত্র পাঁচ মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sokto Bolibo. Recharge yourself.
It's ABC Radio. On air 24/7. Tune in. You're listening to ABC Radio.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sokto Bolibo. Recharge yourself.
অপারেশনের
রুমের সামনে ফালাইতে দুজন ড্রাইভার চলে গেছে গা, এখন তো আমি দেখছি ওই অপারেশন করা লাগবে, আমার গার্জিয়ান কেউ জানে না, তারপর মেডিকেলের অন্য সব লোকজন আছে না তাদের আত্মীয় স্বজন দেখতে আসে, তাদেরকে বলি যে ভাই আমি তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার আত্মীয় স্বজন তো কেউ জানে না, আমার মার নাম্বার একটা ফোন দেন। তারপর তারা ফোন দিয়েছে আমার মার নাম্বার বন্ধ। তারপর আবার ওখানে আবার কিছু লোক আছে যে এক্সের কাগজ কগজ যে ঢাকা মেডিকেলে যে চাকরি করে তারা ডিপার্টমেন্টে কাগজপাতি তাড়াতাড়ি করে এনে দেয়, 20 টাকা 10 টাকা দিলে তারা মানে চালু করে আর কি করে এনে দেয়, তাদেরকে একজনকে বলছি। তারপর আমার বইনের নাম্বারে ফোন দিয়েছে, তারপর আমার বইনে কি করছে আমার বইনে আমার ভাই মানে এক ঘন্টার ভিতরে চলে আসে পড়ছে ঢাকা মেডিকেল। লাইসে এক্সরে রুমে ঢুকাইছে, এক্সরে রুমে ঢুকাইছে আমার চার ঘন্টা পরে বাই করছে। মানে আমার বই না আর আমার মাদারও ভাই মানে টেনশনে পুরো মানে অবাক হয়ে গেছে, কি ব্যাপার না আমার বাইরে মারিয়া লাই না কি না কি করে, ঠিক আছে চার ঘন্টা হয়ে গেল এখন অপারেশন শেষ হয় না, চার ঘন্টা পরে বাই করে আমার ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দেওয়ার পরে একটা মানে একটা নল দিয়ে যাইতো পেশাব আর একটা দিয়ে যাইতো ব্লাড, মানে ছিঁড়ে দিয়ে দিল। ছিঁড়ে দেওয়ার পরে তিন দিন পরে আমার নাম কেটে দিয়েছে, তখন আমার দেশে ট্যাক্সি ক্যাব দিয়ে সদরঘাট নিয়ে গেছে। সদরঘাট নিয়ে ট্যাক্সি ক্যাবের থেকে নিয়ে তারপর লঞ্চে শোয়াই নিয়েছে, লঞ্চে শোয়ানোর পরে তারপর ভ্যান গাড়ি দিয়ে আমার দেশে নিয়ে গেছে। তখন আমার পেশাব যাইতো আমার ইতে মানে পাইবে যাইতো আর কি। আর একুশ দিন পর পর ওই জিনিসটা
বেটার। আপনারা আমি জানি না মানে যারা শুনছেন আজকের এই জিবিএসবি কিভাবে ভাববেন জানি না, একটা কথা আছে যে প্রকৃতির একটা জাস্টিস ন্যাচুরাল জাস্টিস, যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখেন দ্যাটস আ ডিফারেন্ট থিং, সেটা তো অবশ্যই একটা বিচার অবশ্যই আছে। যদি ন্যাচুরাল শুধুমাত্র যারা ঈশ্বর বিশ্বাস করেন না কিন্তু প্রকৃতি বিশ্বাস করেন সেই জায়গাটা থেকে যদি দেখেন সেটারও একটা জাস্টিস আছে। তো চিন্তা করে দেখুন ওর লাইফের আগাগোড়া ফল্ট কিন্তু মোস্টলি ফিজিক্যাল অনৈতিক রিলেশনশিপ, এবং ওর ন্যাচুরাল জাস্টিসের জায়গাটা থেকে যদি চিন্তা করেন তাহলে ঘটনাটা একেবারে মিলে যাচ্ছে। কিন্তু এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে কেউই যে কোনো ধরনের অপরাধ করুক না কেন সেটার কিন্তু অবশ্যই অবশ্যই একটা রিটার্ন থাকে, সেটা যেভাবেই হোক না কেন, নিজের বিবেকের জায়গা থেকে হোক, প্রকৃতিগত ভাবে হোক, সোসাইটির দ্বারা হোক, স্টেটের দ্বারা হোক, ল অ্যান্ড জাস্টিসের দ্বারা, যেটার দ্বারাই হোক না কেন সেটা রিটার্ন আসবেই জীবনে কোনো না কোনো সময়। ওকে বলুন তারপরে।
হ্যাঁ একই দিন পরপর মানে ওই নলামে চেঞ্জ করতে ঢাকা মেডিকেল আমার আসা লাগবে। একই দিন পরপর চেঞ্জ করতে আসতাম, আমার আম্মা আসতো সাথে, এক বছর গেছে গা, কিন্তু পেটটা আমার যায় পাইতে যায়। তারপর একটা মানে পাইপ আর কি মানে চেঞ্জ করতে আমার মানে একটু দেরি হয়ে গেছে আর কি, দেরি হয়ে গেছে মানে মাস মানে একই দিন তো মানে এক মাসের উপরে হয়ে গেছে আর কি। তখন ওই পাইপটা আমি চেঞ্জ করতে গেছি আর ওই পাইপটা মানে আর কি বাই করতে পারতেছে না, ভিতরে ইনফেকশন হইয়া মানে পাথর হয়ে গেছে। কোন মানে ঢাকা মেডিকেলের বড় বড় সিনিয়র ডাক্তারও পারেন এই জিনিসটা, অনেক মানে চেষ্টা করছে, অনেক মেশিন এর মাধ্যমে করছে, অনেক মানে মাধ্যমে করছে আর কি, মানে আমার আরো একবার অপারেশন করা লাগবে। এখন আরো একবার অপারেশন যে আমি করবো ঢাকা মেডিকেল অপারেশন আমার একবার করছে, মানে তারা খেলে আমার ডেট দিতে আছে কিন্তু সিরিয়ালে মানে আরো এক বছর পর, ছয় মাস পর, তিন মাস পর, মানে এরকম আমার খেলে ডেট দিতে আছে আমাদেরকে, ঠিক আছে মানে ঘুরাইতে আছে। তারপর আমরা অনেক মেডিকেলে গেছি, ধানমন্ডি নর্দানে গেছি, জিগাতলায় অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি ব্যথার জন্য, অনেক কিছু খাইছি, অনেক মেডিকেলে গেছি। তারপর 15 নম্বর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল ফকরুদ্দিন নাম ইবনে সিনা এসে মানে আর কি বসে, তার ওখানে 500 টাকা ভিজিট দিয়ে আমি দেখাইছি। দেখানোর পরে তারপর বাংলাদেশ মেডিকেল আমার অপারেশন হয়েছে, আমার অপারেশনের মোট সম্পূর্ণ আমার এক্সরে নিয়ে আমার 2,50,000 টাকা খরচা গেছে। আমার 2 গড়া জমিন ছিল, আমার দাদা দিয়ে গেছিল আমার নামে লেখা, সেই 2 গড়া জমিন আমি 1,20,000 টাকা পেয়েছি। আর আমার মায়ের জিনিসপাতি ফ্রিও অনেক মানে ঠিক করে আর কি আমি 2,50,000 টাকা দিয়ে আমার এই অপারেশনটা করা যায়। তারপরে আমি বর্তমানে আমি সুস্থ সুন্দর মতো মানে ই করতে পারতে আছি। সুস্থ হওয়ার পরে তারপর আমার বোনার সাথে আবার মনে করেন আই আবার কাজ কাম করি, আমার বউ নিয়ে আসি, আমার বউ আবার বর্তমানে মনে করেন চাকরি নিয়ে, তারপর আবার অন্যবার একটা দোকানে আমি চাকরি নিয়েছিলাম, সেই দোকানে যে চাকরি যে আমি নিছি কিন্তু ওখানে আবার মনে করেন একটা লোক ছিল বাড়িওয়ালা, সে আবার মনে করেন ফেন্সি খাইতো, মানে সে তার মনে করেন 3টা বউ মানে চলে গেছে, কোনো বউ তার নাই, সে আবার ফেন্সি খাইতো। যে দোকানটা আমি চাকরিতে করতাম অনেক মহিলারা তাদের শুরু করে ফেন্সি আনতো এবং পেটের সাথে বাঁধতে ফেন্সি আনতো, রানের সাথে বাঁধতে ফেন্সি আনতো, ওই মহিলারা যে ফেন্সি নিয়ে আইতো ওই ফেন্সি আমি কি করতাম মানে জাহাজ আছে, কিছু জাহাজ আছে ওখানে মানে পুরান জাহাজ যেটি মানে চলে না আর কি, ওই জাহাজের খুন্দলে আমি বুঝাই থুই আইতাম,
ঠিক
আছে। আর একটা লোক আছে তার নাম, সে আবার ডিমের খাসার ভিতরে করে আনতো, চারু সাইডে ডিম সাজাইয়া মাঝখান দিয়ে ডিমের খাসা কাটা ছিল ওটার ভিতরে করে আনতো। আর একটা লোক ছিল সে মিষ্টি কুমোরটা মানে এমন ভাবে জানতো মানে মিষ্টি কুমোর ভিতরে বানতো কিন্তু বোঝার কোন পজিশন ছিল না যে এটার ভিতরে কিছু আছে।
এগুলোর মধ্যে আপনি ইনভলভ হলেন হয়ে যাচ্ছেন
মানে এটা মানে ওই যে
এখানে আপনার কাজ কি ছিল যে এগুলো নিয়ে আসতেছে এখানে আপনার কাজ কি ছিল?
ওটা মানে মহাজনের এখানে মানে যে দোকানে চাকরি করি ওই মহাজনে আর কি রুটি চা এটি নিয়ে আমার আর কি পাড়াইতো তার বাসায়, তার বাসার দিয়ে সে সারা রাত জাগ না থাকে, আর মানে টাকা পয়সা অনেক মাহাজুন, মানে 1,50,000-80,000 এরকম টাকা মাহাজুনের কাছে সে ফালাই থইতো আর কি। ঠিক আছে, ফালাই থইতো, অমুগরি দিতে বলতো, সেমগরি দিতে বলতো, ওখান থেকে আবার মাহাজুনে ভাঙতো, চড়তো, মানে মাহাজুনের একটু লাভ ছিল আর কি। ঠিক আছে, তারও ব্যবসা বাণিজ্য চলতে আছে, তার টাকাটা খাড়াইতে পারতে আছে, এই করতে পারতে আছে, মাহাজুনের লাভ ছিল। আর আমি সকালবেলা মানে আমি চা নিয়ে যাইতাম আর রুটি নিয়ে যাইতাম, আর ওই যে ফেন্সি ফুন্সি এই যে আইনে যেতাম খাওয়াইতাম সেই নেতাকে। ঠিক আছে, তারপর ওই যে চা রুটি মানে একদিন মানে বউ ফোন করছে, ওই যে নেতা এসে ঘুমাই রয়েছে, আমার মনে হয় বউ মনে হয় কিছু অন্য কিছু মনে হয় খাওয়াইছে, মানে অন্য কিছু খাওয়াইছে, মানে সে তো এরকম ঘুমায় না, মানে তার কোনো সেন্স ছিল না। ঠিক আছে, অন্য সব দিন যে চা যদি নিয়ে যাইতাম দরজা টোক্কা দিলি, ওই তো কি তুমি আইসো, আমি কি হ্যাঁ চা নিয়ে আইসি ভাই, আমি আবার ভাই দেখতাম ঠিক আছে আসো, তারপর যাইতাম, যাওয়ার পরে চা ডাইলে খাওয়াইতাম, রুটি দিতাম, পানি দিতাম, সবকিছু তার আগে পাশে দিতাম। ঠিক আছে, ওদিনকে আবার ফোন দিছে বউ, তার মোবাইল দিয়ে বউ ফোন দিছে, বউ ফোন দিয়া তারপর মনে করি সে ঘুমাই রয়েছে, তোর তার কোনো খবর নাই। ঠিক আছে, চা রুটি আমি নিছি, নিয়ে গিয়েছে বউ আবার মনে করেন আমার হাত দূরে টান দিয়ে তার রুমে নিয়ে গেছে, ফেলার তো বাসা, তার রুমে নিয়েই দরজা আটকে দিয়েছে বউ। দরজা আটকে দিয়ে মনে করেন আমার একদম মনে করেন তার সাথে আমার সাথে মিলেমিশা হয়েছে, মিলেমিশা হয়েছে, মিলেমিশা হওয়ার পর আমার তোবা পড়াইছে, অনেক কিছু বলছে, আমার হাজবেন্ডে বলবা না তোমার পায়ে দুইটা তোরছি, তোমার এই মানে অনেক কিছু আর কি বলছে। ঠিক আছে, আমি কিছু আচ্ছা ঠিক আছে বলবো না। ঠিক আছে, আবার আমার 1,000 টাকা উঠেছে, এটা তুমি কিছু খাইও, তোমার বাড়ির কাছে বলবা না। ঠিক আছে, হ্যাঁ এই চার উড়িয়ে আমি খাইছি, তুমি আবার দরকার পড়লে আবার চার উড়িয়ে আমার আবার টাকা দিয়েছে আরো 50 টাকা, বুঝছেন, অন্য দোকান তো আবার চার উড়িয়ে আনছি, চার উড়িয়ে আনি না, তার হাজবেন্ডের দায়িত্বে আবার খাওয়াইছে। হ্যাঁ, খাওয়ানোর পরে ওখানে আবার মনে করেন পাথরের মেশিন এর আবার একটা ছেলে ছিল, তার বাড়ি ছিল খুলনা, সে আবার মনে করেন ডিউটি রাইতে 9টা বাজে শেষ, তো সে আবার ওই খারাপ মেয়ে কাশপুর ব্রিজের নিচে আবার খারাপ মেয়েরা থাকতো, মানে সেখানে আবার আমার নিয়ে গেছে।
ওকে,
নিয়ে যাওয়ার পরে তারপর মনে করেন সে মেয়েদের সাথে মিলেমিশে প্রথম করছে, করার পরে এখন আমি আবার আরেকজনের সাথে করতে গেছি, আর মনে করেন এক ফরমাই আমার দর্শক, ফরমাই কলার ধরে, তারপর কয় তোর লাগে আরেকজন আইসে, আমি দেখছি আমি আরেকজন নামে একে আইসি, ও আরেকজন মনে হয় সামনে দারোগায় বলে, ওর ওরে উড়াইছি, ওরে উড়ে পরে কয় থাউস কই, আমি যদি দোকানের ঠিকানা যদি বলতে যাই তাহলে মান সম্মান যাইবো গা থাকবো না। আমি স্যার রিক্সা রুক্সা চালাই, গাড়ি গুড়ি চালাই, কি করবো এই সেই, মানে সারা রাত আমাদেরকে ঘুরাইছে, ঘুরানোর পরে পরে আমি কই না সত্যি কথাই বললে দিই একজনে, মানে আর পুলিশ আছে না নরমন ধরনের যারা আনসার মানসার, তারা মানে খারাপ ধরনের কথা বলতে আছে, জেলখানায় নিয়ে থানায় নিয়ে এই করবো সেই করবো, ইট বানবো মিট বানবো, অনেক কিছু বলতে আছে, ভয় দেয় কেস, টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে, তোর গার্জেন এসে গেটা খবর দে, মানে এইসব কথা বলতে আছে আর কি। ঠিক আছে, মানে আনসাররা বলতে আছে আর কি, হ্যাঁ ড্রাইভার আবার বলতে আছে দারোগারে যে আজকে কোনো ইনকাম হয় না এই সেই, মানে এইসব কথা আর কি বলতে আছে। তারপর দোকানের ঠিকানা দিলাম, গাড়িটা ওখানে গেল, ওখানে সিকিউরিটি গার্ড মানে ওখানে যে ট্রাক টোরাক অনেক থাকে তো, মানে নাইট গেট মানে পুলিশের দেখিয়া, তারপর পুলিশের গাড়ির সামনে গেল আর কি, লেগুনা গাড়ি আসলো তখন, মানে কিছু কিছু লেগুনা গাড়ি দেখুন পুলিশ চলে, যাই হোক সে দারোয়ানে যাই দে সিকিউরিটি গার্ড যাই দে আমারে আর ওই সেই ছেলেটারে দে। তারপর মহাজন ছিল না, মহাজনের ভাই ছিল, সারারে দোকান খোলা থাকে, তারপর ওই নেতায় নেতার বন্ধু বান্ধব নিয়েও সেই দোকানে বসে রয়েছে, সে নেতায় আবার আইসে দারোগারে বলে এই পোলারে ধরছেন কেন, এই পোলায় কি করছে আপনি জানেন, কি করছে কি পোলা অমুক জায়গায় গেছে খারাপ করে দেখছেন, এখনো তার প্যান ভিজা, এসব কথা বলছে। তারপর এই নেতায় আবার 2,000 টাকা দিয়েছে মহাজনের বাড়ি কাছ টাইম নে, যাই হোক সেখান থেকে আবার চাকরি চুকি সাইডে দিয়ে বাড়ি জায়গা, বাড়ি যাই, তারপর আবার বাড়ির থেকে আইসা অটোরিকশা আছে ঢাকা আবার ডেমরা সারুলি, আবার একটা অটোরিকশা আবার আমি ভাড়া চালাই, একটা গ্যারেজে 300 টাকা ভাড়া চালাই, একদিন আবার আধা বেলা কাজ করাইছি, সন্ধ্যা আধা বেলা পরে বাইরেছি, সেই বা মহাজনের ওয়াইফ বলে যে তোমার 300 টাকায় জমা দেওয়া লাগবে, আমি না ভাবি আমি 300 টাকা দেবো না, দেন সারাদিন আমি কাজ করেছি 400 টাকা, আধা বেলা গাড়িটা নিয়ে বাইরেছি, এখন আমরা যদি 300 টাকা দিই তা আমি 100 টাকা তো আমার খরচা পাতি যাইবো কথা আমি কি দেবো। তারপর সেখান থেকে আমি গাড়ি ঘুরি ছাইড়ে দিয়ে চলে আসি, তারপর মনে করেন আমার বউ আবার বাড়ির থেকে আমি ফোন করে দিছি আমি এরকম গাড়ি কিনবো, আমি যেভাবে আমার টাকা আমার 30,000 টাকা লোন ছাড়াই দিছে সেই কিস্তি আমি চালাইছি, সেই গাড়ি আবার 1 বছর আমি চালাইছি গাড়ি, আমি গাড়ি দৈন্যা পাটের বাগ মুরাদ বাগ সাহি অনেক জায়গায় চালাইছি, রায়ের বাগ মায়ের বাগ রাত্রেও গাড়ি চালাইছি। ঠিক আছে, গাড়ি ঘুরে চালাইছি, আমি আবার কি চিল্লে গেছি, ইস্তেমে গেছি, এখন বর্তমানে আমি কোনো খারাপ নেশাপানি কোনো কিছু করি না, বর্তমানে আমি শুধু পান খাই আর কোনো কোনো নেশাপাতি কেন কোনো নেশাপানি নাই। এখন বর্তমানে আবার মহাখালী একটা দোকানে চাকরি নিয়েছি বাবুর্চি, এখন বর্তমানে 18,000 টাকা স্যালারি পাই, সুন্দরভাবে আমি চলাফেরা করি।
কেন বললেন আপনি রেডিওতে আজকের এই যে অপ্রিয় সত্য কথাগুলো লাখ লাখ মানুষকে কেন জানালেন?
রেডিওতে লাখ লাখ একটা মানুষ, আমার একটা মানুষ তো জন্ম যখন হয় সে তো মানে নিষ্পাপ হয়ে জন্ম হয়, সে তো মনে কোনো খারাপ হয়ে জন্ম হয় না। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমি কিসের কারণে যে আমি খারাপ হয়েছি, কারণ আমি যদি মারা যাই বা আমার আব্বা যদি মারা যায় কবরস্থানে জিজ্ঞেস করবে যে তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন, রোজা থাকে নাই কেন, তুমি তারে নামাজ পড়তে শিখাও নাই কেন, তুমি সেই জবাবটা তো আমার বাপের দেওয়া লাগবো।
এই ফিল গুলো কি আপনার এখন হচ্ছে নাকি এগুলো আগেও ছিল?
এটা আগে ছিল, আমি তো আমার কণ্ঠ তো অনেক সুন্দর, জেলখানায় তো অনেক মানুষ আমার গানের জন্য মানে শোনার জন্য অনেক লোকজন আর কি বইসা আমার গানের জন্য, আমার কণ্ঠ
কণ্ঠের সাথে এখানকার সম্পর্ক না। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি যেই ধর্মীয় অনুভূতি থেকে আজকে নিজেকে এখানে আপনি কনফেস করলেন যে আপনি ভালো কাজের দিকে আছেন এবং এই ধরনের খারাপ কাজে আপনি আর যাবেন না, সেই ধর্মীয় অনুভূতি তো আপনার মধ্যে এর আগেও ছিল, কিন্তু তারপরও আপনি কেন এই ধরনের কাজ করেছেন?
তখন করেছি তো হয়তো শয়তানের দোকায় পড়ে বড়।
এক্স্যাক্টলি প্রিয় শ্রোতা, আমরা যখন খারাপ কাজ করি আমাদের তখন সেন্স গুলো ক্লিপিং অবস্থায় থাকে। এই জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে যেই কথাগুলো বলি, যাহা বলিব সত্য বলিব, সেটা হচ্ছে যে আপনার বিবেক ঘুমন্ত অবস্থায় আছে, আপনি জানেন, আপনি সেন্সে আছেন হয়তো বা কিন্তু ঘুমন্ত অবস্থায়, এবং সে কারণে আপনি সাহস পান। এই বিবেকটা যখন চরম ভাবে জেগে যাবে তখন আপনি নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। আমরা অবশ্যই যিনি অপরাধ করেন তাকে অ্যাকিউজ করব, এই অর্থে যে সে যদি অপরাধ থেকে বের করে না নিয়ে আসে কিংবা সে অপরাধের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি কাউকে ক্ষতি করে যাচ্ছে। কিন্তু যখন একজন মানুষ নিজে থেকে উপলব্ধি করতে পারে যে সে যে ভুল করেছে সেটা তার জন্য সবচেয়ে বড় অপরাধ এবং সেটার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কষ্ট পাচ্ছে, তাহলে এটাই সবচেয়ে বড় বিচার, এর চেয়ে বড় বিচার আর কিছুই হতে পারে না। এরকম মানুষকে অ্যাকিউজ করার কোনো মানে নেই। আজকে যে এখানে কনফেস করে গেলেন, এরকম মানুষ সমাজের চারপাশে অসংখ্য আছেন যারা এই ধরনের বিভিন্ন রকমের অনৈতিক সম্পর্কের মধ্যে যান, অনৈতিক সম্পর্কের মধ্যে কন্টিনিউয়াসলি জড়ান। হতে পারতো উনি হয়তো মারাত্মক রকমের যে কোনো এসটিডিতে আক্রান্ত, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে আমরা বলি, যেটা এইডসের চেয়েও ভয়াবহ, বিভিন্ন ধরনের ব্যাপার হতে পারতো, একজন থেকে আরেকজন ছড়াতে পারতো, কিন্তু হয়তো তার মধ্যে সেটা হয়নি। কিন্তু এই যে একের পর এক নিজের জীবনে ক্ষতি হয়ে গেছে, লেখাপড়া ছেড়ে নিজের জীবনটা স্ক্যাটার্ড হয়ে গেল, সেটার পেছনে কিন্তু পরিবার কিছুটা হলেও দায়ী। কারণ ও যদি সুন্দর একটা পরিবার পেত, একটা আদর্শিক পরিবার পেত, একটা শাসন করা, আদর করা যায়, একটা ছেলেকে পরিপূর্ণভাবে টেক কেয়ার করা যায় এরকম একটা পরিবার পেত, তাহলে হয়তো বা অ্যাসেট হতে পারতো। পরিবার থেকে পায়নি, সমাজ থেকে পায়নি, এবং যে কারণে সমাজের জন্য বোঝা হয়েছে। শেষ পর্যন্ত ওর ভিতরে যে উপলব্ধিটুকু এসছে এটাকেই আমরা আজকের এই এপিসোড থেকে একটু বড় করে দেখি। আপনাদের শুধু এতটুকুই বলার আছে আমার মনে হয়। ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি হাসান, বয়স 26। যা আমরা শুনতে পারলাম যে সে মাদ্রাসা পড়ছে, কণ্ঠ ভালো ছিল, হামনার পড়ছে, মাদ্রাসা পড়া ব্যাকগ্রাউন্ড হলেও পরবর্তী পর্যায়ে সে ডাকা গিয়ে তারা অকুপাত ভাইয়ের সঙ্গে মিশে কিন্তু নষ্ট হয়ে গেল। অকুপাত ভাই তাকে খারাপ মেয়েদের কাছে নিয়ে গেল, টাকার বিনিময়ে মেয়েদের সঙ্গে যৌনতা করত। তবে সে মেয়েদের পড়ে গেল, যৌন নেশার মতো হয়ে গেল, লক্ষণীয় যে সে কিন্তু কষ্ট মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা পড়া কি ব্যর্থ হলো? আমরা যে বলি মাদ্রাসায় করতে হবে অথবা অনেক কিছু করতে হবে, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে তার গঠন প্রক্রিয়ায় যদি পরিপূর্ণভাবে ধর্ম এবং নৈতিকতা নৈতিকতা যদি একেবারে আবিষ্ট না হয়, প্রবিষ্ট না হয়, তাহলে কিন্তু ভালো থাকার সম্ভাবনা কম। তাই আমরা যারা মাদ্রাসায় দিচ্ছি বা যারা ধর্মীয় শিক্ষা দিচ্ছি তাদের বুঝতে হবে ছোটকালে তারা কিন্তু বাচ্চারা মানে এটা যান্ত্রিকভাবে রোবটের মতন এগুলি করে যায় এগুলি আত্মস্থ করা বা ধর্মীয় বোধটাকে নেওয়া এটা কিন্তু পরবর্তী জীবনে করতে হয়। অর্থাৎ শিখাতে চাইলে বা মূল্যবোধ শিখাতে চাইলে বা ধর্মীয় নীতিমালা শিখাতে চাইলে কিন্তু পরবর্তী জীবনেও এই চর্চা যাতে থাকে এবং যেরকম মন মানসিকতা তৈরি হয় সেদিকে নজর রাখতে হবে। তা নাহলে এই হাসানের মতো লোকেরা মাত্রা পড়বে, আবার কয়েকদিন পরে আর একটা বদ সঙ্গে গিয়ে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ মেয়ে মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে মানে সবচেয়ে জঘন্য কাজ যে কোনো ধর্মের বেলায়। দেখতে গেলাম সে অনেক মেয়েদের কাছে যেত, সে বিভিন্ন হোটেলে চাকরি করত, রিক্সা চালাইত, এবং আমাদের এটা একটু মনে রাখা ভালো, সে কিন্তু ওই যে সে ছিল পথের মানুষ, কারণ রিক্সা চালিয়ে হোটেল হোটেলে কাজ করা এরা তো পথের মানুষই, এরা কিন্তু আসলে টার্গেট করে ওই পথেরই বাসমান যে পতিতা আছে, কিছু মানে দরিদ্র শ্রেণীর মেয়েরা আছে যা তারা পথে কাটি মানে খুব শব্দ খুঁজে বেড়ায়, আর এই হাসানের মতন অশিক্ষিত দরিদ্র লোক যারা আছে তারাও কিন্তু ওই পথেরই মানুষ, তারাও কিন্তু ওই শিকার খুঁজে এই বাসমান লোক করছে। আমরা কিন্তু দেখতেছি যে এই যে নিম্ন শ্রেণী থেকে যারা আর্থিকভাবে শিক্ষার দিক থেকে নিম্ন হয়েছে সেখানে যেমন অপরাধের হার বেশি থাকে, মাদকাসক্তির হার বেশি থাকে, এরকম যৌন অপরাধেও বেশি থাকে, অনেক কিছু অপরাধই তার সেখানে বেশি থাকে, এটা কিন্তু সব পৃথিবীর সব জায়গায় সত্য। সেই জন্যই যারা দরিদ্র আছে বা কম শিক্ষিত আছে তাদের তাদের মানে পুনর্বাসনের জন্য, তাদের মানে আর্থিক সচ্ছলতার জন্য বা শিক্ষার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মানুষকে যত শিক্ষিত করা যাবে, আর্থ সামাজিক অবস্থান যত উন্নত হবে, ততই কিন্তু মানুষ এই এত মানে সহজে মানে খারাপ পথে বা অপরাধ পথে চলে যায় না। যাই হোক, তারপরে কিন্তু এক সময় সে বিয়েও করেছে এবং দুর্ভাগ্যবশত একবার তার অ্যাক্সিডেন্ট হয়। এটা একটা কিন্তু একদিকে তার জন্য একটা মানসিক শিক্ষাও, সেখান থেকে হয়তো একটা ধাক্কা পেয়েছে যে আমার জীবনে আমি একটা পঙ্গু হয়ে গেলাম বা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, মনে হয় একটা পরিবর্তন থাকতে পারে। সে তখন বাড়িতে গেছে এবং তার বউর সঙ্গে সম্পর্ক একটু উন্নতি হয়েছে এবং পরিবারের লোকেরা তাকে তাবলিগে পাঠাইছে। তাবলিগে গিয়ে কিন্তু সে একটা ভালো কথা শুনেছে যে যদি সে সন্তান ছেলে যদি খারাপ কাজ করে তাহলে মৃত বাবা কিন্তু তার দায়ের উপর পড়বে। হ্যাঁ, তখন তার হয়তো মনে হয়েছে যে আমার পাপের কাজের জন্য আমার বাবা দায়ী থাকবে, অথবা আমি যখন থাকবো না তখন আমার ছেলের পাপার জন্য আমি দায়ী থাকবো। এই ধর্মীয় অনুভূতি তাকে হয়তো শেষ পর্যন্ত আরো মানে ভালো হওয়ার পথে নিয়ে এসেছে এবং এখন সে ভালো হতে চায় এবং সবাইকে তা জানাই দিতে। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। যারা কাহিনী শুনছেন তারা আবারও বলতেছি হাসানের মতন মাদ্রাসায় পর্যন্ত পরে আবার খারাপ সঙ্গতেই গিয়ে খারাপ হয়ে যাবেন তা না হয়ে প্রথম থেকেই নিজের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। সব সময় লোভের সাথে যদি আমরা আত্মসমর্পণ করি, টাকার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, অথবা সেক্সের যৌনতার লোভে হোক, তাহলে কিন্তু জীবনে অন্যায় এবং পাপ পথে চলে যেতে হবে। আশা করি যারা অপরাধ জগতে গিয়েছেন তারা ফিরে আসবেন, অথবা যারা হাতি হাতি পাপ করে দিতে যাচ্ছেন, অথবা যারা এখনো যান নাই কিন্তু যে কোনো সময় চলমনে করছেন, তারা কিন্তু হাসান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। আজকের মতো এখানেই বিদায়। আগামী রবিবার আমি আর জি কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। ABC Radio 89.2 FM, exclusively on FusionBD.com.